27 নভেম্বর 2016 বাদ এশা সামাদ ময়দান লক্ষ্মীপুর। গুরুত্বপূর্ণ ইসলাহি বায়ান পেশ করবেন শাইখুল হাদিস আরেফ বিল্লাহ, তরজমান আকাবির হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব, দামাত বরকাতুহু।
ছবি তুলবেন না, ছবি তুলবেন না
ভাই, এখানে কেউ আমরা ছবি তুলব না, কোন ভাই আমরা কোন প্রকার ছবি তুলব না,
ভিডিও করব না কেউ,
এবার আমরা অডিও রেকর্ড করব বায়ান, কেউ ভিডিও রেকর্ডও করব না, ভিডিও রেকর্ড কোন ভাই করব না এবং কোন ছবি তুলব না।
হযরত আলা দামাত বরকাত হুমের পূর্বে আমাদের মেয়র
মহোদয়
যতক্ষণ বলতে পারেন সমস্যা নেই, জিন্তু না দিলে বলা আছে।
তখন জান কবজ করার জন্য অগ্রসর হয়,
একজন ফেরেশতা জান্নাত থেকে যে রুমাল নিয়ে আসে, খুলবু নিয়ে আসে, তিনি সঙ্গে থাকেন। মালাকুল মৌত যখন জান কবজ করেন, যেহেতু মালাকুল মৌতকে সকলে ভয় পায়, তার হাতে এক মুহূর্তের জন্য ওই ফেরেশতারা ওই রুহকে থাকতে দেন না, সাথে সাথেই তার কাছ থেকে নিয়ে যান এবং জান্নাত থেকে নিয়ে আসা পোশাক পরাইয়া দেন এবং খুশবুতে তাকে সুবাসিত করে নেন। এই বান্দার মৃত্যুর পূর্বক্ষণে ওই ফেরেশতারা তাকে বলতে থাকেন, ভয় করো না, তোমার জন্য কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিচ্ছেন। দুনিয়ার থেকে বিদায়ের এই কঠিন মুহূর্তে কতটা ভয় লাগে, আতঙ্ক লাগে, অজানা পথ, অচেনা পথ, কিন্তু এত ফেরেশতারা তাকে উৎসাহিত করতে থাকেন, উদ্বুদ্ধ করতে থাকেন, নূরানী সঙ্গ দ্বারা তাকে অভয় দিতে থাকেন, কোনো টেনশন নাই, তোমার জন্য তো একদম জান্নাতের সুসংবাদ। নূর ভরা এই চেহারা, নূরানি ফেরেশতা, তাদেরকে দেখার কারণে বান্দার মনটা বড় হয়ে যায়, মুহূর্তের মধ্যে মনের গতি পরিবর্তন হয়ে যায়, দুনিয়া থেকে একদমই মন সম্পূর্ণ উঠে যায়, আল্লাহ পাকের জন্য বান্দার বিচারহীন খারাপ হয়ে যায়, অস্থির হয়ে যায়, এবং তখন সেই বান্দা বলতে থাকে আজ্জিলুনি, যে ফেরেশতারা জলদি করো, জলদি আমাকে আমার মাওলার কাছে নিয়ে চলো, আল্লাহর নিকট আমাকে পৌঁছে দেবো। আগে সিরাজি রহমতুল্লাহ বলছিলেন খুররম আরোজ কাজী মঞ্জিলে বীর খানে রাহাতে যা বলে বলেন আমার পরম আনন্দের দিন হবে সেই দিন, যেদিন আমার মহান আল্লাহ বলবেন সিরাজি দুনিয়া ছাড়া তুই আমার কাছে আয়, আমি সেদিন আনন্দ করব, উল্লাস করব, নজর কাটাম ইদার আয়াত বসর ইমে রুঝে তাদের মায়কাদা সাদা ও নজর খাওয়া, আমি তো মানুষ করে রাখছি এই আমার পরম আনন্দের এই কাঙ্ক্ষিত দিন যখন আসবে, তো মাওলার ভালোবাসার কবিতা গাইতে গাইতে উচ্ছলিত হয়ে আমি আল্লাহ পাকের দিকে ছুটব। আল্লাহ পাক জন্য জালালু আমরা বলু এমন সুন্দর জীবন গড়ার আমাদের তৌফিক দেন, আল্লাহ পাক ডাক দিলে যেন পরম আনন্দে আল্লাহ পাকের দিকে আমরা ছুটতে পারি। আমার ভাইয়া, দুনিয়ার জীবনটা এমন না যে মানুষের জন্য এবং জিনের জন্য গাফিল হয়ে থাকা উচিত, যে বছর আতা হে দুনিয়া মে ইয়ে কেহতি হে কাজা, মানুষ যখনই দুনিয়াতে আসে মৃত্যু তার সঙ্গে আসে এবং বলে মে বি পিছে চলে আতি হো, যারা ধ্যান রাখে আমিও সঙ্গে আসি, হুজুর একটু খেয়াল রাখবেন আমার দিকে, এটা কোন গ্যারান্টি নাই যে এখানে কতদিন আপনার থাকতে হবে, যে কোনো মুহূর্তে আপনার হুকুম হবে তো আপনাকে চলতে হবে পর পাহাড়ে। এজন্য হাকিম উল্লা মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ সালিমা ফাজা জুলাসের মজুদ মাহমুদুল্লাহ বলেন মানুষ বরফের চাকা বরফের পাতা যেরকম গড়ে, তোমার আমার মূল্যবান জীবনটা এইভাবে বলে নিঃশেষিত হচ্ছে, ও রহি হমর মিসলে বর্ফ কাম চুপকে চুপকে রক্তা রক্তা দমদম, প্রতিটি মুহূর্তে আমার মূল্যবান এইভাবে নিঃশেষিত হচ্ছে, আদম আমার যে নিঃশ্বাসগুলো আমার থেকে বের হচ্ছে সে অজানা কোন ধ্বংস ধ্বংসের পথে কেবলই আগাচ্ছে। হ্যাঁ, দফা তন রোজ দিয়ে যায়গা থাম একদিন হঠাৎ নিঃশ্বাস বন্ধ হবে কারণ যো কর নয় আখের মৌত হয় একদিন বার নয় আখের মৌত হয় এজন্য মানুষ তুমি পরকালের অনন্ত জীবনের জন্য যা করার জলদি করো সংক্ষিপ্ত জীবনের সব সামান তুমি জোগাড় করতে থাকো রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দেখো এটা কি লাগা ছুটে মধ্যে যায় রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইস মান দানা নাফসাহু ওয়া আমিলা বিমা বাদ আল মাউত জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষ তারা যারা দুনিয়াতে বসবাস করে কিন্তু গাফিল থাকে না পরকাল জীবনের সামান জোগাড়ে সর্বদা ব্যস্ত থাকে আমরা দুনিয়ার জন্য ব্যস্ত আমার প্রিয় বন্ধুরা যখন এরকম কথা বলা হয় যে দুনিয়ার জন্য ব্যস্ত অনেকেই মনে মনে ভাবেন দুনিয়া কি লাগবে না দুনিয়া লাগবে না এইরকম কথা তো আল্লাহ রাসূল বলেননি দুনিয়া দরকার ঘর দরকার বাড়ি দরকার টাকা পয়সা দরকার আত্মীয় স্বজন দরকার সম্মান দরকার সুবিধা দরকার নিরাপত্তা দরকার যা কিছু দরকার আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলোর স্বীকৃতি দেন নাই সেগুলোর খেয়াল রাখার জন্য নির্দেশ দিতেন শুনতেছেন প্রিয় বন্ধুরা যেমন মানুষ সম্মানের সাথে বাঁচতে চায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে মুসলমানদেরকে নির্দেশ দিয়ে বলেন কোন মুমিনের জন্য মুসলমানের জন্য জায়েজ নাই যে সে নিজেকে কখনো অপমানের সম্মুখীন করে কোন লাঞ্ছনার সম্মুখীন করে তাহলে একজন মুসলমান এতটা জ্ঞানী এত সামাজিক জ্ঞান সম্পন্ন এতটা প্রখর মেধা সম্পন্ন হওয়া চাই এই মুহূর্তে কোন কাজটা করলে কোন কথাটা বললে কোন আচরণটা করলে কোন পথে হাঁটলে কার সঙ্গে ঘুরলে কার সঙ্গে বন্ধুত্ব করলে কার সঙ্গে দূরত্ব হলে আমার লাঞ্ছিত হওয়া লাগবে আমার অপমান হওয়া লাগবে একজন মুমিনের কতটা জ্ঞানী হওয়া চাই আমরা মনে করি যে মুসলমানের কোনো জ্ঞানী হওয়ার দরকারও নাই হ্যাঁ এটা ভুল কথা যে এর যে জান্নাতি যারা হয় সাদা মাঠা মানুষ হয় সাদা মাঠা মানুষ মানে সে হারামের ক্ষেত্রে কোনো ক্রমে হারাম সে গ্রহণ করে না যত বোঝার এর মধ্যে মজাই মজা সুবিধাই সুবিধা এই সুদে এই ঘুষে এই হারামে এই চুরিতে এটা গাড়িতে কোনো ক্রমে তাকে আপনি বুঝাইতে পারেন না আমি চুদের মাথায় এটা আসেই না নিজামুদ্দিন আউলিয়ার মাথায় সুবিধাটা ঢুকেই না কি কথা বুঝলেন না এই তো যদি আদান হলো তো নামাজটা ঠিক বুঝেন যদি বোনের ঘর নষ্ট করতে বলেন একটুও তার মাথায় আসে না কিন্তু একজনকে সাহায্য করতে বললে উপকার করতে বললে তো সেটা তার খুব বুঝে আসে হ্যাঁ এটা খুব কর্তব্য শুনতেছেন প্রিয় বন্ধুরা মুসলমান তো পরম চরম জ্ঞানী মানুষকে বলে এজন্য যে একটা মানুষের আমাদের দেশের চর্চা কম তিনি হাকিমুল উম্মত মাওলানা আফসার আলী ফারুক রহমতুল্লাহ জ্ঞানী ব্যক্তির জ্ঞান ভাণ্ডারে চর্চা না করার দ্বারা সেই ব্যক্তিটার কোনো ক্ষতি হয় না ক্ষতি হয়ে যারা চর্চা না করে তাদের হযরত হাকিমুল উম্মত মাওলানা আফসার আলী ফারুক রহমতুল্লাহ আলী বলতেন যে মুসলমান তোমাদের মনে রাখতে হবে যে আসমানি জ্ঞান এবং আসমানি হেদায়েত যারা ধারণ এবং বহন করে সুন্দর জীবন বানাবে তাদের মাথাটা সাহান মস্তিষ্ক হওয়া চাই রাজা বাদশাহদের মতো মস্তিষ্ক হওয়া চাই তখন সে ইসলামের কদর করতে পারবে মর্যাদা দিতে পারবে মূল্যায়ন করতে পারবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ামবাগিল মুমিনি আন ইয়ুযিল্লা নাফসাহু এজন্য মুসলিম জাতির আল্লাহর নবীর পরে মুসলিম জাতির কর্ণধার উলামায়ে দ্বীন এই জন্য উলামার দিনের উচিত যে এইভাবে চলা এইভাবে বলা এইভাবে থাকা এইভাবে সমাজে জীবন যাপন করা যাতে সমাজ তাদেরকে অনুসরণ করতে লজ্জাবোধ না করে সংকোচ বোধ না করে ভারতের দারুল দেওবন্দে পড়ে আছে একজন বৃদ্ধ আলিম দ্বীন যিনি একদমই বৃদ্ধ মানুষ এখন আর চলাচলের শক্তিও কম আমার প্রিয় মুর্শিদ রহমতুল্লাহ আলীর নিকট তিনি বায়াত ছিলেন এবং একজন শুরুতে হাকিমুল উম্মত মাওলানা আসাদ আলী থানভীর হাতেও বায়াত ছিলেন দেওবন্দের পড়ার সময় সেই মানুষটা নিজের শেষ বয়সে যখন আমার পীর মুর্শিদ করাচি থেকে আসেন বহু বড় বড় আলেমদেরকে তিনি খেলাফত দিলেন কিন্তু এই আলেমকে খেলাফত দেন না তা আমি হজরতের পাশে উষ্ক খুস্ক এমনটা করি হজরত আমাকে আগেই বলছিলেন আমাকেই না হযরতের কাখাস কাছ কয়েকজনকে বলে রাখছিলেন যে দেখো কাকে কাকে খেলাফত দেওয়া উচিত, আমি তো দূর থেকে আসি আমার জানা থাকে না, তোমরা খেয়াল রাখবো আমাকে একটু ইশারা দিবা, কারণ যোগ্য লোকদের খেলাফত দিলে তাদের মাধ্যমে আল্লাহর মহব্বতের আমানত দূর দূর পর্যন্ত পৌঁছবে, আল্লাহর বান্দার উপকৃত হবে, যে এটার তো সহযোগিতা করা উচিত। তো সেই সেই কারণে আমি একটু ইঙ্গিত করার জন্য কিছুটা হযরতের দিকে মোতাবজ্জে হলাম। হযরত বুঝতে পারছেন, ভীষণ সচেতন মানুষ ছিলেন, দূরদর্শী মানুষ ছিলেন। হযরত হাসলেন এবং বললেন, কি মানে হ্যাঁ বলতেও সাহস পাইনি, বিষয় তো সাহেব লোকেরা মনে করে পীর কোন খেল তামাশা, আরে মিয়া পীর সবগুলো নিয়ে লড়াই কিসের, প্রফেসর নিয়ে লড়াই নাই, ডক্টর নিয়ে লড়াই নাই, মাস্টার নিয়ে লড়াই নেই, হেডমাস্টার নিয়ে লড়াই নেই, নাজম তালিমের শব্দ নিয়ে লড়াই নেই, মাদ্রাসার প্রিন্সিপাল শব্দ নিয়ে লড়াই নাই, মুহতামিম শব্দ নিয়ে লড়াই নেই, লড়াই কেবল পীর শব্দটা নিয়ে। পীর মানে একজন শিক্ষক, একজন উস্তাদ, যিনি আল্লাহর ভালোবাসা শিক্ষা দিবেন, আল্লাহর মহব্বত শিক্ষা দিবেন, আল্লাহ রসুলের সুন্নত শিক্ষা দিবেন। যদি কোরআন সুন্নাহর মোতাবেক তার জীবন হয়, তিনি প্রদর্শক হওয়ার যোগ্য, আর যদি কোরআন সুন্নাহর মোতাবেক জীবন না হয়, তিনি ব্যাগ পূজারি এবং ধোকাবাজ, তার থেকে দূরে থাকা পড়েছে। আমার কথা আপনারা বুঝতেছেন প্রিয় বন্ধু? কি আর বলব, অনেকে এই ধান্দা নিয়ে এত পেরেছেন মাথা গরম হয়ে যায়, পীর কি, এটা একটা ছেলে, এটা একটা গোবর, এগুলো মুসলিমের দল। মুসলিম ভাইরা একটু কোরআন সুন্নাহর নিকটবর্তী হওয়ার চেষ্টা করি। আফসোস যে বহু জ্ঞানী লোক, অনেক শিক্ষিত লোক, এমনকি অনেক মানুষ যারা ইসলামী জ্ঞানে সমৃদ্ধ, কিন্তু নিজের অন্তরের সংকীর্ণতার কারণে, কোন কারো এরকম ভুল সংস্পর্শের কারণে নিজের মূল্যবান জীবনটাকে এইভাবে তারা ক্ষতিগ্রস্ত করেন, আর একাই ক্ষতিগ্রস্ত না, লক্ষ কোটি মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ান। আমাদের ভারী দায়িত্ব ইমানওয়ালাদের, যে আমার নিজের জান্নাতের পথে চলা এবং এমন সিদ্ধান্ত দেওয়া, এমনভাবে পরামর্শ দেওয়া, এমনভাবে লোকদেরকে ডাকা যাতে তারাও ঠিক নিষ্কল্পভাবে জান্নাতের পথে চলতে পারে। এমন একটা বিষয়টাকে কেউ রাজনীতি বানায়, কেউ দল বানায়, কেউ একটা কোন চিন্তাবিদের অনুসরণ বানায়, এমন কিছু না প্রিয় বন্ধুরা। তোমাদের ভিতরে আমি মহান দুই আদর্শ, দুই সম্পদ রেখে গেলাম, শক্ত মজবুত ভাবে যদি ধরো, ধারণ করো, বহন করো, সংরক্ষণ করো, অনুসরণ করো এই দুই মহান সম্পদের, তোমরা কেউ অন্ধকারে ডুববে না, পথ হারাবে না, ব্যর্থ কাম হবে না। সেই দুই জিনিস হল আল্লাহর কিতাব পবিত্র কোরআন আর তোমার নবীর জীবন আদর্শ। এই সুন্নাহ মানে জীবন আদর্শ, খালি যে এক দুটা সুন্নতের কথা বলে, এখানে এই সুন্নাহ এই অর্থে না। এক কিতাব কিতাবুল্লাহ সুন্নতে রসুল্লাহ, এইভাবে যখন বলা হয় কিতাবুল্লাহ আল্লাহর কোরআন, আর রসুল্লাহর সুন্নাহ মানে রসুল্লাহর মহান সামগ্রিক জীবন আদর্শ, এটাকে ফলো করো, তুমি কোরআনের ফলোয়ার, তুমি রসুল্লাহর সুন্নতের ফলোয়ার, নিঃসন্দেহে তুমি জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। মুসলমানদের মধ্যে এই সংকীর্ণতা কেন যে তৈরি হল, কিছু লোক যারা দলীয় মানসিকতার দ্বারা আক্রান্ত অথবা কোন চিন্তাবিদের চিন্তার অনুসরণের দ্বারা আক্রান্ত, তারা সুস্থ মাথায় কোরআন হাদিস বুঝতে কেমনই ব্যর্থ হইতে থাকেন। আরে প্রিয় বন্ধু, আবুল আহাবের জন্য আল্লাহ রসুল দরদ ওয়ালা ছিলেন, এই লোকটাও যদি চাইত জান্নাতে। আবুল জাহানের জন্য তিনি বেঁচে ছিলেন, একেও যদি নিয়ে চলতে পারতাম সাথে জান্নাতের পথে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম আলিমের দিন তাকে বলে, প্রতিদিন মানুষের জন্য যার অন্তর কান্ত থাকে, বেচার থাকে, অস্থির থাকে, এইরকম মানুষকে আরবি দিন বলে। দলীয় দৃষ্টিকোণ থেকে তারা মানুষদের বিভিন্ন দলে হেলা গোত্রে বিভক্ত করতে থাকে, এই বিভক্তির চিন্তাটাই যার চিন্তার ভিত্তি হয়, নিঃসন্দেহে তার মধ্যে নায়েব রসুলের এলমের আলোচনা এটা ফাইনাল কথা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। দল তো আমরাও বানাইতে জানি, আপনারা আমাকে কতটুকু চিনেন আমি জানি না, এই ওলামায়ে কেরাম যারা নিকট থেকে আমাকে জানেন তারা বুঝেন যে আমি দল বানাইতে পারি কিনা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এবং আমি দল করলে সেই দল চলবে কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ দল করার মধ্যে কোনো মজা নেই, সব মুসলমান আমার ভাই। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন কোরআন কি হেদায়েতের কিতাব না? কোরআন মানতে হবে না? কোরআন মানা জরুরি না, ফরজ না? কোরআন মান, কোরআন মানাটাই কি জান্নাতের পথ না? এই পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এটা একদম চূড়ান্ত কথা, এর বাইরে কোনো কথাই নাই, যে ঈমান ওয়ালারা তো পরস্পর ভাই ভাই। এবং এই আয়াতে পাকের ব্যাখ্যায় প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মুমিন কাল বুনিয়ান, একটা অট্টালিকা, একটা প্রাসাদ, একটা বিল্ডিং, মুমিনরা হল এরকম একটা বিল্ডিং এর মতো, ইয়াসুদ্দু বাযুহু বাযান, যে একটা অট্টালিকা বা বিল্ডিং এর এক একটা ইট পাথর আর একটা ইট পাথরকে শক্তি যোগান দেয়, পরস্পর সহযোগিতা করে সম্মিলিতভাবে সমন্বিতভাবে একটা শক্তিশালী সুরক্ষিত আরামদায়ক বিল্ডিং এর রূপ লাভ করে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অনুরূপ ভাবে সারা বিশ্বের মুমিনরা যেখানেই থাকুক, যেই রঙের হোক, যেই স্তরেরই হোক, সমস্ত মুমিনরা ইমানি এবং দিনই, যে আল্লাহ পাকের পছন্দনীয় এক সুবিশাল একটা ইমারত, দিনই ইমারত, ইমানি ইমারত, এটার এক একটা ইট প্রত্যেক মুসলমান এত ঘনিষ্ঠভাবে মুসলমানদেরকে থাকাচ্ছে, এত আপন হয়ে থাকাচ্ছে, কিন্তু দেখলে হাদিস আর ভালো না, এই মুয়াজ্জিন ঠিক না, এই ইমাম ঠিক না, উনি ঠিক না, ইনি ঠিক না, কে ঠিক তাহলে? তুমি ঠিক তাহলে? আমিও ঠিক না, তো ঠিক কার? আল্লাহ পাক বলছেন যে ইমান নিয়ে আসলে আমি জান্নাত দেব, তাহলে জান্নাতে আমরা শয়তানরা কেউ যাবো না, তো কে যাবে? আবুলা, কি পাগলের কথাবার্তা! শুনতেছেন প্রিয় বন্ধুরা, আসলে আল্লাহর কসম যে আল্লাহর পবিত্র কোরআন বুঝার মতো লোকের সংখ্যা একদম কম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হ্যাঁ, যে কোরআনে মহান রব্বুল আলামিন যেখানে বলেন আমি আযাব দেব, আমি অন্যায় করলে জাহান্নামে নিক্ষেপ করব, ইত্যাদি ইত্যাদি বলতে থাকেন, কিন্তু সেখানেই মহান রব্বুল আলামিন তো বলতে থাকেন সারিউ ইলা মাগফিরাতিন মির রব্বিকুম, ছোট তোমার প্রতিপালকের দিকে, তিনি ক্ষমা করতে চান, নাও আসো ক্ষমা দেব। এই আয়াতের বাক্য আমাদের কানে পৌঁছে না? শুনতেছেন প্রিয় বন্ধুরা, সারিউ মানে কি? হাঁটো। ইনসু মানে হাঁটো, আর সারিউ মানে কি? ওরা উদার কোথায় গেছে মামা? সারিউ মানে কি? হাঁটা না দৌড় দেওয়া। সারিউ মানে ছুটো তোমার রব্বের ক্ষমার দিকে, মানে ছুটো, এখনই ক্ষমা করবো তোমাকে। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। ভারতের এক বুজুর্গ তাইতো বলছিলেন মেরে করিম সে ঘর কতরা কিসি মাঙ্গা, ওহো আমার দয়াবান এমন মেহরবান যে তার নিকট কোন বান্দা যদি বলে মাগুজ হে দয়াময় একটা ফুটা চাই, মেরে করিম সে ঘর কতরা কিসি মাঙ্গা, তো দরিয়া বহা দিয়ে হে, দুর বহা দিয়ে হে, আল্লাহ পাক ওই এক ফুটার পার থেকে এক সাগর দান করেন, এবং সাগর ভরা মুড়ি উত্তর ব্যাপার তাকে দান করেন। আল্লাহ পাক এমন মেহরবান, এত দয়াবান, যিনি ডাক দিয়ে ডাক দিয়ে বলতে থাকেন উদুনি আস্তাজিব লাগুম, বান্দারা আমার ডাক দাও, আমি অঙ্গীকার করলাম, আমি সাড়া দিব। এই জন্য হযরত মুফতি সৌদি সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় আলেম মুহাদ্দিস সকি আলে বলি, তিনি তাফসীর মারুফুল কোরআনে এই আয়াত পাকের ব্যাখ্যা বলে মুসলমান তোমাদের হলো কি? আল্লাহ পাক যেখানে বলছেন উদুনি আস্তাজিব লাগুম, আমাকে ডাক দাও আমি সাড়া দিব, এখানে ইমানের শর্ত আল্লাহ করেন নাই, ইমান ওয়ালারা ডাক দিলে আমি সাড়া দিব এই কথা বলেন নাই, ডাক দাও হে বান্দারা আমি সাড়া দিব। এই আয়াতের ব্যাখ্যা তিনি বলেন যে যদি কাফেরও আল্লাহকে ডাকতে থাকে তার দেখো এই পৃথিবীতে অন্তত সাড়া দেবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তাহলে মুসলমান তোমাদের হইল কি? তোমরা আল্লাহকে ডাকো না কেন? এজন্য হাকিমুল উম্মত মাওলানা আশরাফুল খানম রহমতুল্লাহ খলিফা ফাজা আব্দুল হাসান মুরজুম রহমতুল্লাহ বলেন হে মুসলমান, নিজে যত ক্ষতিগ্রস্ত হয়ে গেছ, যতই নিচে নামছিলা, কিন্তু শোনো আল্লাহ তো তোমার আল্লাহ, মাবুদ তোমার মাবুদ, রব তোমার রব, তিনি তোমাকে পালেন, যে মা সন্তানকে পালেন, ল্যাংলাটার জন্য মায়া লাগে, লুলা আন্দাটার জন্য মায়া লাগে, কি কথা বুঝেন নাই, ল্যাংলা লুলা আন্দা সন্তানের জন্য মায়ের মায়া লাগে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই সারা জাহানের বান্দাদের প্রতি ওর মায়ের যত মায়া, মহান আল্লাহর মায়া, ওর জন্য তার চেয়ে অনেক অনেক বেশি তৎপরপূর্ণ ভাবে বেশি সে আল্লাহ সম্পর্কে আমাদের সুধারণা কি কোরআন শুনলে কিছুই বুঝলাম না ইসলামের মিস্টার এবং ডক্টর হলাম প্রিয় বন্ধুরা নিজের জীবনের উপর রহম করি আমার ইচ্ছা হলে এমন একটা শব্দ প্রয়োগ করতে যেটার দ্বারা কারো তিল মাত্র মনে কষ্ট হইতে পারে কিন্তু আল্লাহর কসম কাউকে আঘাত করার কোন ইচ্ছা নাই মন চায় যে আমরা ইসলাম বুঝি ইসলামের সৌন্দর্য বুঝি ইসলামের এই মহান সৌন্দর্য সাগর অনুগ্রহণ করি জীবনটাকে সুন্দর করি চলো সকলে জান্নাতে চলি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন তো হযরত হাকিম উম্মত মাওলানা ফারুক খলিফা কাজী আব্দুল হাসান মুরজুন রহমতুল্লাহ আলাইহি বলেন মৌল সে লগায়ে গা কুদরত জলালে ক্যা নহী গিড়গড়ায়ে গা প্রিয় বন্ধু হে মুসলমান তুমি যত অধপতিত যত ক্ষতিগ্রস্ত যত নিচু যত বেশি পাপিষ্ঠ জীবনওয়ালা আমি তোমাকে কোরআন সুন্দর আলোকে আহ্বান করি তুমি ছুটো আল্লাহর দিকে আসো আল্লাহ পাকে রহমত দেওয়ার জন্য হ্যাঁ কুদরত জলালে ক্যা নহী গিড়গড়ায়ে গা কি না আছে মহান রব্বুল আলামিনের ক্ষমতা আল্লাহ পাক সীমাহীন কুদরতওয়ালা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় চাচা হামজাকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষ্ঠুরভাবে নির্দয়ভাবে নির্মমভাবে হত্যাকারী যে লোকটা যে ওয়াসী তাকে পর্যন্ত মহান রব্বুল আলামিন একমতের কৌশলে নবীর মাধ্যমে ডাকায় নিয়া যে ইসলাম দিয়া ঈমান দান করে দিয়া তার জন্য মহান আল্লাহ জান্নাতের ফয়সালা করছেন কোন যুক্তিতে আছে কোন বুদ্ধিতে আছে কোন বিচারে আছে দলীয় চিন্তা থেকে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে এই লোকটাকে ক্ষমাযোগ্য কোনোভাবেই কি মনে করা সম্ভব কিন্তু আল্লাহ আল্লাহ সবকাত রহমতি বজবি মহান আল্লাহ বলে আমার গুসা আছে আমার দয়াও আছে কিন্তু আমার দয়া আমার গুসার আগে আগে থাকে আমার শেখ আমুল্লাহ তর্জমা করে বলছিলেন যে আমার গুসা এবং আমার দয়ার মধ্যে প্রতিযোগিতা হলে তো আমার দয়া অগ্রগামী থাকে এর অর্থ কি হাদিসে বাকি হাদিসে বলছিলেন অর্থ হল বন্দা হাজার গুণা করে মিথ্যা বলে ধোকা দেয় পাপ করে প্রত্যেকটা শাস্তিযোগ্য কিন্তু এগুলো নিয়ে সে বেপরোয়া থামে না থামেই না যখন থামে না বেপরোয়া আর এই অবস্থা নিত্য হয় নিঃসন্দেহে শাস্তিযোগ্য হয় আল্লাহ পাকের ইচ্ছা তিনি শাস্তি দিতেও পারেন তিনি ক্ষমা করতেও পারেন তার ইখতিয়ার কিন্তু বান্দা নিজের সীমা লঙ্ঘন ধৃষ্টতার বেপরোয়া হওয়ার কারণে নিঃসন্দেহে শাস্তিযোগ্য কপাল পোড়া কিন্তু এর বিপরীতে হাজার ভুল হাজার অপরাধের পর এখন সে কাঁপে এখন সে ভয় পায় এখন সে লজ্জিত অন্তরে অনুশোচনা হায় কি করলাম আমার প্রিয় বন্ধুরা কোরআন সুন্নাহর আলোকে এইরকম বান্দা যত নষ্ট হোক যত খারাপ হোক যত নিচু হোক তার এই জীবনের নিচু ঘটনাগুলি সারা দুনিয়ার কেউ জানে না কিন্তু আল্লাহ জানেন আর সে জানে যে আমার এক একটা ঘটনা এক একটা দুষ্কৃতি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট কিন্তু মহান রব্বুল আলামিন দেখেন ওর মনে কম্প অনুতা অনুসূচনা আল্লাহ পাক জাল্লা জালালুহু মানে বলে যখনই শুনেন ওই বান্দা বলে মাফ চাই হে আমার মহান রব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন যখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন ফেরেশতারা শুনলা এ আমার বান্দা আমাকে ডাকে আর আমার নিকট মাপ চায় শোনো ও যে আমার নিকট মাপ চাইছে কেন আয়ালামু আব্দি আন্নালাহু রব্বান ইয়াগফিরু যাম্বা তাহলে আমার আমার বান্দা এটা অন্তর থেকে বিশ্বাস করে ওর এমন এক রব আছেন মাবুদ আছেন প্রতিপালক আছেন যার নিকট ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায় ফেরেশতারা ফাশহাদু আন্নি কদ গাফারতু লাহু তোমরা সাক্ষী থাকো আমার বান্দাটাকে আমি মাফ করে দিলাম এখানে কে ঠেকাবে কোন চিন্তাবিদ ঠেকাবে কোন হুজুর ঠেকাবে কোরআন সুন্নাহ পড়া চাই বোঝা চাই হ্যাঁ কি হলো আজকে মুসলমানদের কোরআন যদি আমরা বুঝতাম কোরআনের থেকে কোরআনের এলম এবং জ্ঞানের থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর হ্যাঁ দেখেন সে এক হাদিস শরীফ শুনাবো আপনাদেরকে আপনাদের কি বুঝে আছে কিছু হ্যাঁ কি করব কোথায় যাব প্যারা নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন যে জুন্নু বিল মুমিনিনা খায়রা সব মুমিনদের প্রতি ভালো ধারণা রাখবে তো আল্লাহ রসুলের কথা হেদায়েত না সেটার উপর আমল করা জরুরি না এবং আমল করলে সেটাকে জান্নাতের দুয়ার খোলার বাহন হবে না আর আমাদের অবস্থা হলো যাকিয়ে দেখি একজনে বললো যে ঈদে যাইতেছেন না ভালো লোক পাশের থেকে আরেকজন বলল, আরে আমার আমাকে বুঝান, মায়ের কাছে মা ওখানে কিসা শুনেন না, ওর আমি ছিল ওর চোদ্দ গোষ্ঠীরে ছিল, নাউজুবিল্লাহ তাআলা মিন যার, কোন লোকের মঙ্গল, কোন লোকের সম্মান, কোন লোকের মর্যাদা, কোন লোকের প্রশংসিত হওয়া সহ্যই হয় না যে মানুষটার, সে কি মানুষ? হ্যাঁ, মানুষ তো এমন হয়, সুন্দর হয়, আল্লাহর কসম মানুষ যে হয় ফেরেশতার নজরে ঈর্ষণীয় হয়, এমন সুন্দর মানুষকে মানুষ বলে। আজ মালায় বাহরা দারি বজ বাহায় নিজহাম বৌজারা ধসদে বাহায় গজ মালায় বৌজারি, আল্লাহ পাক তোমার ভিতরে দুইটা গুণ রাখছেন, ইচ্ছা করলে যে মানুষের ফেরেশতার চেয়ে উর্ধে উঠতে পারো, আর ইচ্ছা করলে পশুর অধমও হইতে পারো, দুটা যোগ্যতা মেধা আল্লাহ পাক তোমার ভিতরে দান করছেন, এখন এটাকে কাজে লাগানো, জীবনে প্রয়োগ করা, এটার ফলাফল হাতে নিয়ে আসা, এটা তোমার দায়িত্বে। তুমি যেটা করতে চাও, তুমি যদি ভালো হওয়ার পথে চলো, যদি মক্কার রোডে এবং রাস্তায় উঠো, গন্তব্য মক্কা, আর যদি রাশিয়ার রাস্তা এবং এরোপ্লেনে উঠো, গন্তব্য রাশিয়া, দানসান মারসি বা কাবায় আরবি কি রাখে তুমি রবি বদুরকিস্তান। এক বুজুর্গ বলছিলেন, আমার ভয় হয়, আশঙ্কা হয়, হে বেদুইন তুমি যে পথে চলছ তুমি তো মক্কায় পৌঁছবে না, কারণ তুমি তুর্কিস্তানের পথে ছুটছ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যদি আমরা মুসলমানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ, যে রাস্তা, যে হেদায়েত দান করছেন সেটার অনুসরণ করি, নিঃসন্দেহে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতেই পৌঁছাবে। আমার প্রিয় মোর্শেদ আগের বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আকবর স্যার রহমতুল্লাহ আলাইহি বলতেন, যে নকশে কদম নবী কে হে জন্নত কে রাস্তে, প্যার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের শিক্ষা দীক্ষা জীবন ধারা, তার জীবনের মডেলের অনুসরণ, এটা নিঃসন্দেহে বান্দাকে জন্নত পর্যন্ত পৌঁছে দিলে। নকশে কদম নবী কে হে জন্নত কে রাস্তে, আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তে, বান্দা যখন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের পবিত্র চমৎকার সুন্দর নিরুপম জীবন আদর্শ এবং মডেল অনুসরণ করে, সে শুধু জান্নাতই পায় না, মহান আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, কোন মানুষ যদি চায় আল্লাহর সঙ্গে পরম সুন্দর নিবিড়তম বন্ধন আমি গড়তে চায়, তার জন্য পদ্ধতি একটা, সেটা হল প্যার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জীবন তার সে ফলো করবে, তাহলে আল্লাহর সঙ্গে সর্বোচ্চ সুন্দর নিবিড়তম সম্বন্ধ তার তৈরি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। আমি আরেকটা হাদিস বলছি যেটা মনে পড়ছিল, বলতে গিয়ে কিন্তু ওর ভূমিকা এটা বলছিলাম যে ঈমান ওয়ালাদের সম্পর্কে ভালো ধারণা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুন্নু ধারণা করো, বিল মুমিনিনা মুমিনদের সম্পর্কে খায়রা ভালো ধারণা, আল্লাহ রাসূলের নির্দেশ এটা, এটা না যে ভালো ধারণা করলে সওয়াব হবে, ভালো ধারণা করা মুস্তাহাব আমল নফল আমল না, মুমিনদের সম্পর্কে ভালো ধারণা করা এবং রাখার নির্দেশ দান করলাম আমি। তার মানে প্রতিটি মুমিন সম্পর্কে ভালো ধারণা রাখা একদম ফরজ, আর যে ভালো ধারণা রাখলো না সে গুনাহে কবিরায় লিপ্ত হয়ে গেল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তাহলে এই আত্মাটাকে অমলিন রাখা, কালিমা মুক্ত রাখা, নিষ্কলুষ রাখা আমাদের কি দায়িত্ব না, আমাদের কর্তব্য না? খালি এই কপাল দিয়ে মসজিদে সেজদা করা, এটা এটাই কি বন্দেগী? ইসলাম, ইসলামের পুরো জীবনটা, এটা মানুষের পূর্ণ জীবনটা আল্লাহর বিধান, আল্লাহর পছন্দের অধীন হওয়া চাই, এমনটা যে উনকি খুশি হ্যায় ও মেরি ভি খুশি হ্যায়, যা আমার মাওলার খুশি তা আমারও খুশি, যা দিল তুঝে ছোড়া জিদার বহে উদার হান, হে মন তোর কথা আমি শুনব না, তোর চিন্তা না, তোর গবেষণা না, তোর আবেগ উচ্ছ্বাস না, আমার আল্লাহর যা মর্জি এবং ফয়সালা এবং সিদ্ধান্ত সেটাই আমার জন্য চূড়ান্ত অনুসরণীয় বিষয়। হ্যাঁ, সারা জাহান খেলাফ ও পরওয়ানা চাহিয়ে মধ্যে নজর তো মর্জি জানানা চাহিয়ে, সারা দুনিয়া যদি আমি আমার আল্লাহর পথে চলার কারণে আমার বিরুদ্ধে যায়, আমার কোনই পরোয়া নেই, আমি কারো পরোয়া করি না, আমি কারো রক্তচক্ষুকে ভয় করি না। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম আমাকে ভালোবাসবে সেজন্য, যদি তোমরা আমাকে ভালোবাসতে প্রস্তুত না হও আমি তোমাদেরকে বাদ দিয়া এমন বান্দাদেরকে সৃষ্টি করব, আমি ওদের ভালোবাসবো ওরা আমাকে ভালোবাসবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি বলবো, কোরআনের কথা এমন সুন্দর, আহা এমন হৃদয় করা। আল্লাহ পাকের কোরআনের ভাষায় শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যদি না তোমরা আমার দিন থেকে যদি তোমরা বিচ্যুত হও দিন ত্যাগ করো, আমি এমন বান্দাদেরকে সৃষ্টি করব, আমি ভালোবাসবো ওদেরকে, ওরা ভালোবাসবে আমাকে। হ্যাঁ, আমার জন্য জীবন উৎসর্গ করবে, সারা জীবন তারা আমার জন্য কষ্ট স্বীকার করতে থাকবে, এবং আমি আল্লাহর দিনের উপর অটল অবিচল থাকার ক্ষেত্রে দুনিয়ার কারো তিরস্কার, বিদ্রোহ, সমালোচনা, রক্তচক্ষুর কোনই পরোয়া তারা করবে না। সারা জাহা খেলা পরোয়ানা চাই, মধ্যে নজর তো মর্জিয়ে জানা না চাই, আমার তো বদল থাকতে হবে সর্বদা এই বিষয়টার উপর নিবদ্ধ। আমার আল্লাহ রাজি তো, খুশি তো, তিনি অসন্তুষ্ট হচ্ছেন না, এটা হলো মূল বিষয়। ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ ইলাহাবাদি রহমতুল্লাহ আলাই, তিনি বলতেন যে হায় মানুষ যে বলি আল্লাহ হয় তো কিভাবে, এই চিন্তার কারণে দিনরাত ফিকির থাকে অন্তরে, এই ধ্যানে চিন্তা বিভুর যে আমার আল্লাহ খুশি তো, নারাজ তো হন নাই, নারাজ তো হন নাই, ও রাজি হে মুর্শে ফপা তো নেহি হে, তিনি খুশি তো, তিনি অসন্তুষ্ট তো না আমার উপর, ক্ষুব্ধ ক্রুদ্ধ তো না আমার উপর, ইফাত্রা মিলে দিন সে কাম দূর হোগা। এই এই চিন্তা, এই ভাবনা পশ্চিম কাল এক মোমেনের অন্তর থেকে মুছতে পারে না। আল্লাহ তালা সেই মানুষ, সেই মোমেন হওয়ার আমাদেরকে তৌফিক দান করেন। তো যে হাদিসটা বলতে গিয়া ফের কেবে জানি বলা হল না, আরো কিছু আছে, সে হাদিসটা হল মহান রব্বুল আলামিন কি বলেন, এটা কি আমি বলছি, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মহান রব্বুল আলামিন বলেন, আনা ইনদা জন্নি আব্দি বি, বান্দা আমার প্রতি যেমনটা ধারণা রাখবে ওর প্রতি আমি তেমনটা আচরণ করব। কি বলবো, এই হাদিসের ব্যাখ্যা কি বলবো, কেউ ভুল বুঝবেন না, কিন্তু একটু সহজে বুঝায় বলবো, নাহলে এত কথা লম্বা করলে কথা কত লম্বা হবে। হ্যাঁ, সেটা কি যে বিষয়টা হচ্ছে যে কেউ কেউ যেন এই কথা না মনে করে যে আমি নামাজ না পড়ে জান্নাতে যেতে চাই, জাকাত না দিয়ে জান্নাতে যেতে চাই, গালাগালি করে জান্নাতে যেতে চাই। জাকাত না দেওয়া জান্নাতের পথ না, নামাজ ত্যাগ জান্নাতের পথ না, গালি দেওয়া জান্নাতের পথ না, জুলুম অত্যাচার অবিচার জান্নাতের পথ না, গর্হিত কর্মকাণ্ড জান্নাতের পথ না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এক ইমানওয়ালা এমনটা হইতেই পারে না, সে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, আমি তো নমরুদ হয়ে জীবন কাটাবো, নাউজুবিল্লাহ, আমি ফেরাউন হয়ে জীবন কাটাবো। হ্যাঁ, একজন মুসলমান ইমানের কারণে পবিত্র জীবন, পবিত্র আত্মা, পবিত্র চিন্তার অধিকারী অবশ্যই হয়, কিন্তু এই পারিপার্শ্বিক কারণের কারণে নানান রকমের ভুল ভ্রান্তির শিকার হয়। কারো ভুল ভ্রান্তি এবং বিচ্যুতির মাত্রা অল্প, কারো ভুল বিচ্যুতির মাত্রা সিরিয়াস এবং মারাত্মক হয়। কি কথা বুঝেন না, ভাই কোন ছেলে পেলে মা বাবার এরকম হয়, অল্প স্বল্প ভুল করে অবাধ্য হয়, আর কোনটা এমন হয় চরম হয়, কিন্তু বাবা মা মন কাঁদে, আহারে ও যদি ভালো হইতো, কিন্তু আবার গিয়ে গোপনে কারো কাছে বলে হাজি সাহেব একটু দোয়া করে নি, ছেলেগুলো যেন মানুষ, আহারে ওদের জন্য দিন রাত কান্নাকাটি করি আমরা দুজনে। কি কথা বুঝেন না, তো মহান রব্বুল আলামিন যখন দেখে যে ইমানওয়ালা বন্দা, ও তো কথা বুঝবেন, ও তো নমরুদ তো না, ও ফেরাউন তো না, ও আবু জাহাল তো না, ও আবুল হাব তো না, শুনতেছেন প্রিয় বন্ধুরা, ও আজর তো না, নিশ্চয়ই তাদের থেকে অনেক ভালো। ও তো আমাকে বিশ্বাস করে, আমার রসুলকে বিশ্বাস করে, আমার কিতাবকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, পরকাল জীবনে হিসাব দিতে হবে তা বিশ্বাস করে, কিন্তু নষ্ট শয়তানের ধোকায় পড়ে ও মারাত্মকভাবে সে কলুষিত এবং খারাপ পথে চলে গেছে। আল্লাহ পাক জানে লালু আমার তার দোষগুলো দেখেন, অপরাধগুলো দেখেন, এবং অপেক্ষা থাকেন যে কখন সে তওবা করবে, ক্ষমা চাইবে, এবং ক্ষমা চাই নিজেকে পবিত্র করবে। কি কথা বুঝেন নাই, মা যেরকম পেশাবে ডুবা পায়খানা ডুবা সন্তানটাকে পবিত্র করার জন্য অস্থির থাকেন, মহান রব্বুল আলামিনের রহমত এর থেকে বেশি অপেক্ষমান থাকে। পাপিষ্ঠ চরম গুণাগার বান্দার জীবন ধুইয়া তওবার দ্বারা কখন সে পবিত্র হয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, দলিল কি, কোরআন শরীফের মহান রব্বুল আলামিন বলেন যে তুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুন, এই ইমানওয়ালারা তোমরা সবাই কিন্তু তওবাতুল্লাহ করে পাকা হয়ে যাও। এইখানে কিন্তু এই শব্দের কে কোন চিন্তাবিদ চায়, কোরআন কারীমের কোন মুফাসসির সাহেব ব্যাখ্যা দিয়ে বলবেন, না না না, এই মদখোর রাইতে বাদ, ডাকাত রাইতে বাদ, যারা চুরিদারি করেছিল তারা তাতে বাদ, জিনাকারীরা এর থেকে বাদ, এইরকম তো আল্লাহবাদ এখানে বলেন নাই। কেন, শব্দটা হল জামিয়া, মোমেনরা তোমরা সবাই সকলে একদম তো কাউকে তো মহান আল্লাহ বাদ দেন নাই। এই আছে পাক প্রমাণ যে আল্লাহ পাক রহমত গুণাগার বান্দাদেরকে কিভাবে খুঁজতে থাকে। এই জন্য এক বুজুর্গ বলছিলেন যে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে তুমি হও না কেন তুমি ফিরে আসো, কাফরো গাফরো ভূতপরস্তি বাদ আ হে বান্দা, এমনকি তুমি যদি কাফেরও হয়ে থাকো, তুমি যদি মূর্তি পূজকও হও, তুমি অগ্নি পূজকও হও, তবুও তুমি হে বান্দা ফিরে আসো। মানে অগ্নি পূজক তওবা করলে আল্লাহ তাকেও মাফ করে দিবেন, মূর্তি পূজক তওবা করলে ঈমান আনলে আল্লাহ তাকেও মাফ করে দিবেন। قال رسول الله صلى الله تعالی علیہ وسلم ان الاسلام يهدي ما كان قبله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে কোনো মানুষ ইসলাম কবুল করে ইসলাম গ্রহণের সাথে সাথে অতীত জীবনের সবগুলো গুণা আল্লাহ পাক মুহূর্তের মধ্যে একদম ক্ষমা করে দেন, যে তার কোন একটা গুণার কোন অস্তিত্ব আর থাকে না, তার এমন ভাবে আল্লাহ পাক তাকে পবিত্র বানিয়ে দেন। বসো ভাই, দেখছ কি ঝামেলা, বাচ্চা পোলা আমাদের সামলো। আমাদের এক সাথী ছিল, আমরা যখন ছাত্র জীবনে পড়তাম তো আমরা দাওরে হাদিস পড়ি বুখারি শরীফের জামাত, ছোট ছোট হেলখানা ভক্ত ছেলেরা আমরা কি পড়ি, আর বড় বড় হুজুররা আমাদের পড়ান দেখার জন্য ওরা মাঝে মাঝে এসে এখানে বিয়ে করত। তো বি বাড়িয়ার এক সাথী ছিল, নাম ছিল হাবিব নূর আলম কামাল। উনি হঠাৎ বারান্দায় গিয়ে বলতেন, হে বলিস যা এখান থেকে, বাচ্চাদেরকে বলি সেল দেবে ছাড়া, মানে সকলে তখন হাসত, ছোট ছোট বাচ্চা, ছোট ছোট বাচ্চাই হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। তো প্রিয় বন্ধুরা, ইয়া আছে পাক তো মহান রব্বুল আলামিন সর্বশ্রেণীরই মুসলমানদেরকে মোমেনকে ডাকলেন এবং সকলকেই তওবা করতে বললেন। আর তওবা কি জিনিস, যে সাত সাগরের পানি দিয়া ধোয়ার পরে যে পবিত্র হওয়া সম্ভব না, একবার তওবা করলে আল্লাহ পাক তাকে একদম পবিত্র বানায় দেন, একবার তওবা করলে একদম পবিত্র বানায় দেন। তওবা এত বড় সম্পদ, এত বড় দৌড়, তওবার দ্বারা এমনটা বান্দা পাক হয়ে যায়, আত্মাইবু মিনাল যামবি কামাল্লা যামবালা, যেই বান্দা গুনাহ থেকে তওবা করে আল্লাহ পাক বিলকুল বেগুনা এবং নিষ্পাপ বান্দাদের মতো তাকে মর্যাদাশীল বানায় দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্যারা নবী রাহমাতুল্লাহি আলামিন, তিনি এই কথা আমাদেরকে ঘোষণা করলেন, আমাদেরকে জানান দিলেন কি উদ্দেশ্যে, যাতে করে আমরা গুণাগাররা সব গুণা থেকে তওবা করে জান্নাতের পথটা ক্লিয়ার করি, পরিষ্কার করি। আপনারা হজ করতে গেলে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটাকে, সে সৌদি আরবের লোকজন রাষ্ট্রীয় কর্তৃপক্ষ তারা বাউলামায় গ্রাম তারা এটা হাদিস থেকে লিখে না, যে বাবু সালাম যেদিক থেকে মানুষ আসে রসুল্লাহ সাল্লাহ আলাইহিম রওজা শরীফের দিকে জিয়ারতের উদ্দেশ্যে, ঠিক ওই জায়গাতে ওখানে হাদিসটা লেখা আছে, বাউলা রসুল্লাহ সাল্লাহ তাআলা আলী সাল্লাম শাফাতি লি আহলি কাবাইর মিন উম্মতি। আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন, আমার শাফাত, আমার সুপারিশ তো আমার উম্মতের বড় বড় অপরাধীদের জন্য। কাল কিয়ামতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহগার অপরাধী মুসলমানদের জন্য তো সুপারিশ করবেন। এই কোরআন হাদিস এত এত পরিমাণে এইরকম আয়াত হাদিস, যার কারণেই তো কোন এক আল্লাহ ওয়ালা এরকম আবেগ আপ্লুত হইয়া আল্লাহ পাকের রহমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্নেহ মায়ার এই মহাবন্যা দিকে তখন তিনি বলছিলেন, ইয়া রাব্বু কারীমি ওয়া রাসূল তু কারীম, হে আল্লাহ আপনি তো সীমাহীন দয়াওয়ালা, আর নবী দিতেন যার নাম আপনি রাখছেন রহমতুল্লাহ আলমিন, মানে তিনিও ভীষণ দয়াওয়ালা, সব শুকর কে মায়ে মিয়ান দু করিম, হে আল্লাহ কি যে আনন্দ লাগে, কি উৎফুল্ল আমি, কি আনন্দিত আমি, কি ভাগ্যবান আমি, কি কৃতজ্ঞ চিত্ত আমি, যে দুই দয়াবারের মাঝখানে পড়ছি আমি, শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে দুই দয়াবারের মাঝখানে পড়ছি আমি, এমন কিসমতওয়ালা, এমন ভাগ্যবান আমি। আল্লাহ তাআলা সব গুনাহ আমাদের মাফ করেন এবং সব গুনাহ ত্যাগ করে দিয়ে আমাদেরকে খালেস ইমানের পথ, ইসলামের পথ, সুন্নাহর পথ অনুসরণের তৌফিক দানের। মহান আল্লাহ আমাদের সকলকে, প্রত্যেকটি মুসলমানকে আল্লাহ পাক ধন্য করেন। হ্যাঁ, তো আনা ইন্দা জন্য আব্দি বি আল্লাহ পাক বলেন যে আমি আমার বান্দার ধারণার সঙ্গে থাকবো, বান্দার যেমনটা আমার প্রতি ধারণা করবে তেমনটা তার সঙ্গে আমি ব্যবহার করব। কি এক বান্দা সে হজ যেতে পারে নাই, কিন্তু মনে মনে তার ধারণা যাহারে চাইছিলাম তো যাই তো কিন্তু পারলাম না, হ্যাঁ আমার মালিক যদি চান তা আমার না গিয়েও তিনি আমার হজের সবকে দিতে পারেন না, দিতে পারেন পারেন পারেন, হয়তো তিনি আমাকে ইনশাআল্লাহ এই বছরই যে গেলাম না হজের সব দিয়েই দিবেন। ও কিন্তু হজে না গিয়ে এরকম ধারণা করে বসে আছে, কি কথা বুঝেন নাই? আরেক লোকের সে ধন সম্পদ অঢেল বিপুল সে দান করতেছে, আর এক দুর্বল কমজোর ফকির মিসকিন অসহায় মানুষ তিনি মনে ভাবনে ভাবলেন আমি দিতে পারলাম না, আহা আল্লাহ আপনার জন্য সবাই কত দিতে দিল আমি তো পারলাম না, এই যে আহা। আর ওর মনে মনে ধারণা হয়তো বা আমার আল্লাহ আমার বুকের ব্যথা দেখে ওদের সকলকে যা দিলেন হয়তো বা একলা আমাকে তাই দিয়ে দিলেন, এইরকম আল্লাহর প্রতি একটা ধারণা করে বসে আছে। তা আল্লাহ পাক দেখেন যে ও আমার কি রকম ভালো জানে, আমার প্রতি কত সুন্দর ধারণা রাখে, চল তো তোরে আমি এইরকম পুরস্কারটাই দিব। একটা ছোট্ট কথা মনে হল, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তার যৌবনকালে একসময় তিনি প্রতিদিন রাত্রে এশার নামাজের পর লম্বা নামাজ পড়তেন, পরে কিছুক্ষণ ঘুমাইতেন আরাম করতেন, পরে আবার ফজরের সময় উঠতেন। একদিন এরকম তিনি যখন রাস্তা দিয়ে যান তো কিছু যুবক ছেলে পেলে লোকজন রাস্তার মধ্যে দাঁড়ানো, তো তারা এরকম ইশারা দিয়ে বলি যে দেখো এই যে লোকটা যাচ্ছেন না, যে হাজার হাজার আলেম ফকির মুহাদ্দিস আউলিয়া যাকে অনুসরণ করে এই মানুষটা আল্লাহ এত ভালো রে ভাই, আল্লাহর বান্দা না, সারা রাত একটু বিছনা পিট লাগান না, একদম ঘুমান না, সারা রাত ইবাদত করেন এই মানুষটা। হযরত ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ শুনলেন এবং তিনি আড়ালে গিয়ে নিজের সঙ্গীদেরকে বললেন শুনলা লোকদের আমার প্রতি কি রকমটা ভালো ধারণা, আমি তো এমনটা করি না, আমি তো কিছুক্ষণ ইবাদত করি পরে কিছুক্ষণ আরামও করি, কিন্তু এদের আমার প্রতি এমন উচ্চ ধারণা যে আমি আল্লাহর বন্দিগীতেই পুরা রাত কাটাই। শোনো তাহলে আল্লাহর বান্দারা যখন আমাকে আমার প্রতি এত ভালো ধারণা রাখে আজ থেকে সিদ্ধান্ত নিলাম আমি রাত সারা রাত জাগবো একটু ঘুমাবো। এরপর থেকে তিনি এক বর্ণনা মোতাবেক একটানা ৪০ বছর পর্যন্ত এশার নামাজের উজু দিয়ে ফজর আদায় করতেন এবং সারা রাত তিনি এবাদতের মধ্যেই মজবুত থাকতেন, কখনো কান্নাকাটি কখনো কোরআনের তেলাওয়াত যখন কখনো নামাজ। এবং ইমাম শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহ সিয়ারু আলামিন ওয়ালা কিতাবের মধ্যে উদ্ধৃত করছেন যে হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সে প্রতিদিন রাত্রিবেলা তাহাজ্জুদের সময় ২টা রাকাত এমন করতেন ওই ২ রাকাতে ৩০ পারা কোরআন তিনি খতম করতেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা কি সব আল্লাহ পাকের বান্দারা। এইখানে বিষয়টা হল হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির প্রতি মানুষের যেমনটা ধারণা তিনি শুনতে পারলেন তিনি তেমনটা সিদ্ধান্ত গ্রহণ করলেন যে চলো তাহলে আমি এমনই করি। তো এই মানুষের যে আখলাক এবং চরিত্র, তো আল্লাহ পাকের আখলাক তো কি হবে, তাহলে আল্লাহর এক ভালো বান্দার আখলাক এরকম, তো মহান আল্লাহ যিনি খালেকে পাক তার আখলাক তার চরিত্র কিরকম হতে পারে। তো মহান রব্বুল আলামিন বলেন হে রসুল আপনি ওদেরকে জানায়েছেন আনা ইন্দা জন্নে আব্দি বি, আমার বান্দা আমাকে যেমনটা ভাববে ওর সঙ্গে তেমনটা আমি ব্যবহার করব। এখন এই হাদিসের কি যে ব্যাখ্যা হবে আমি এক দুইটা ছোট ছোট ঘটনা বললে তখন এটার খানিকটা ব্যাখ্যা নিজেরও হয়তো বুঝে আসবে। এতে ফায়দাটা কি, প্রত্যেক মুসলমান ভাই এইটুকুর দ্বারা বিশাল উপকৃত হওয়ার একটা রাস্তা খুলে যাবে। যেমন এক বেচারা তার নাম ছিল আহমদ ভাই বা আহমদ মুচি, তো তার ঘটনা এই মুহূর্তে আমার মনে পড়ল যে আহমদ মুচি উনি মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আর রাস্তার পাশে বসে বসে লোকদের জুতা সিলাই করেন। তো মনের বড় আবেগ, যাহা যদি আল্লাহর ঘরটা দেখতে পারতাম আল্লাহর কাবায় যেতে পারতাম তা আমি কবে পারবো সেটা। এজন্য উনি একটা কাজ করলেন যে প্রতিদিন এরকম কিছু পয়সা একটা আলাদা পাত্রে জমা করতেন যাতে আল্লাহ পাক কোনোদিন তৌফিক দেন হজ করতে যাওয়ার জন্য। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আজই মামলা অনেক বছর পরে এইবার তিনি হিসাব করে দেখলেন যে মাশাআল্লাহ এই পরিমাণ টাকা জমা হয়ে গেছে যে এখন এইবার তিনি হজে যেতে পারবেন এবং হজে যাওয়ার সিদ্ধান্ত তিনি নিলেন। এর মধ্যে একদিনের ঘটনা ঘটল, সেটা হলো এই যে তার ছোট্ট এক শিশু ছিল, তো ছোট্ট বাচ্চা নাবালক বাচ্চা, সে পাশের বাড়িতে গেছিল, সেখান থেকে আসলো এমন চিৎকার আর কান্না, খুবই খুবই কান্দছে। আহমদ মুচি জিজ্ঞাসা করলেন যে ভাই বেটা কি হয়েছে তোমার? বলে যে আব্বু দেখলাম সে আমি পাশের বাড়িতে গেলাম, তারা কিনা গোস্ত খায় আর আমি কাঁদছিলাম আর বলছিলাম যে আমরা গরিব মানুষ গোস্ত খাইতে পারি না, আমার বাবা কিনতে পারেন না, আমাকে একটু করে গোস্ত দেয়, ওরা আমাকে গোস্ত দেয় আব্বু ওরা আমাকে গোস্ত দেয়, এই বলে এমন চিৎকার আর কান্না, আহা ওই বেচারা তো সহ্য করল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে অনেক বান্দাদেরকে রব্বুল আলামিন ডাকবেন এবং বলবেন আমার পিপাসা লাগছিল একটু পানি খাওয়ালেন আমাকে, বান্দা বলবে হে আল্লাহ আপনার তো পিপাসা লাগার প্রশ্নে উঠে না, আল্লাহ পাক বলবেন যে আমার এক বান্দার পিপাসা লাগছিল ওরে যদি তুমি পানি পান করাই দিতে সেখানে তুমি আমি আল্লাহ তুমি পাই দিতাম, ঠিক আমি আল্লাহকে পানি পান করার যে ফজিলত মর্তবা এত বড় মর্তবা আর বন্দী তোমার হয়ে যেতে লেগে তুমি সেটা করো না, আল্লাহ পাক বলবেন যে হে বান্দা আমার বস্ত্র ছিল না তোমার কাছে বস্ত্র চাইলাম তুমি তো আমাকে বস্ত্র দিলে না, তো বান্দা বলবে হে আল্লাহ আপনার তো কোনো বস্ত্র বস্ত্রের প্রশ্ন উঠে না, আল্লাহ পাক বলবে যে আমার এক বান্দার কাপড়ের দরকার ছিল যদি তুমি তাকে ব্যবস্থা করে দিতা তা আমি আল্লাহকে কাপড় দেওয়া হইত, এত বড় বর্তমান এত বড় ফজিলত এত বড় পুরস্কার তোমার নসিব হইত সেটা তুমি করো নাই, আল্লাহ পাক জানা যে লালু আমার বাড়ু এইভাবে নানান বিষয়ে বান্দাদেরকে বলতে থাকবেন। আহমদ মুচির অনেক আঘাত লাগলো অন্তরে পাহাড়ে যে আমার ছোট্ট নাবালক শিশুটা বুঝে না বেগুজ বাচ্চাটাকে গোষ্ঠের এক টুকরা দিয়ে দিলে কি ক্ষতিটা হয়ে যেত, কষ্টটা সহ্য করতে না পারার কারণে ধৈর্য হারা হইয়া আহমদ ভাই তিনি পাশের বাড়িতে চলে গেলেন, গিয়া বাড়ির মালিককে ডাকলেন এবং বললেন ভাইজান এইরকম জুলুম একটা শিশুর উপর করা কি উচিত ছিল? বলে হ্যাঁ আহমদ ভাই কি ব্যাপার? বলে যে এইরকম আমার বাচ্চা চিৎকার দিয়ে কাঁদতেছে আর আমাকে বলতেছে যে আপনাদের বাড়িতে একটু একটা গোস্ত চাইলে আপনারা ওকে ফিরে দিচ্ছেন, ভাইজান আমি তো চাইতে আসিনি, বুঝলে না একটা টুকরা দিলে কি ক্ষতিটা হইত, ও হো বাড়ির মালিক দারুণ ভদ্র অমায়িক লোক লজ্জায় কাতর যে আমি কি করি কি উত্তর দিই, তিনি কাঁদতে থাকলেন এবং বললেন যে আহমদ ভাই বিপদে ফেললা, আজকে তো গোপন কথা আর না বলে কোনো উপায় দেখতেছি না, কি বিষয় সেটা? বললে আহমদ ভাই অনেক দিন যাবৎ অন্তত একটা সপ্তাহ যাবৎ আমাদের ঘরে কোনো দানা পানি নেই, আমাদের ঘরে কেউ খাওয়ার জন্য এক লোকমা পানি একটা দানা পানি, আমরা অনাহারে এরকম ঢুকে ঢুকে মরতেছি আজকে এক সপ্তাহ যাবৎ, তো যখন আর সহ্য হচ্ছে না সকলে বিছানায় পড়ে গেছে, তো আমি দেখলাম যে দূরে একটা মরা উট পড়ে আছে, সেই মরা উটের গোস্ত এই কাইটে নিয়ে এসে সেইটা আমাদের ঘরে রান্না করা হলো এবং সেই সেই মরা উটের গোস্ত আমরা ভাগ করে খাইলাম। আহমদ ভাই এমনি মুহূর্তে তোমার এই শিশু যখন আওয়াজ দিল তা আমরা ভাবলাম যে এটা খাওয়ার এই মরা উঠে গোস্ত খাওয়ার পুনরুদিতে না জানি কোনো কঠিন রোগেই আক্রান্ত হই কিনা কিংবা মৃত্যুর কোলে ঢলে পড়ি কিনা এমন একটা আশঙ্কাজনক অবস্থা, এর মধ্যে কিভাবে সম্ভব ভাই তোমার এই নিষ্পাপ শিশুটাকে এরকম বিপদের মুখে আমরা ঠেলে দিই, সেজন্য কলা কৌশলে একটু রাগ রাগ ভাব দেখায়া ওকে এখান থেকে সরাই দিছি, ওকে গোস্ত দিই নি, আমার ভাই যা করছি ভুল টুল মাফ করে দেব। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই লোকটা এই কাজ করলেন বস কত আহমদ ভাই মাফ করে দিলেন ফিরে আসলেন। এই যে বুজুর্গের কিতাবে আমি ঘটনা দেখছি তিনি লেখেন ওই বৎসর যারা হজ করতে গেছিলেন তো হজ করতে গেলে ওখানে সকলে আরাফার ময়দানে কান্নাকাটি কান্নার রোদ, আল্লাহ পাক জানা যে লালু আমার ওই জমানার এক মস্ত বড় অলির অন্তরে এলহান করলেন কিসের কান্নাকাটি এখানে, তোমাদের এই যত হাজি সাহেবের দল আরাফার ময়দানে আসছে এইবারের কারো আমলই আমার পছন্দ হয়নি, কিন্তু যে আসে নাই এমন এক বান্দার কারণে তোমাদের সকলের হজ কবুল করলাম, তো উনি উঠলেন এবং আল্লাহ পাকের পক্ষ থেকে ওনাকে যে ইঙ্গিত করা হলো ওই লোকটার ঠিকানা, সেখানে গেলেন, গিয়ে বললেন, আহমদ ভাই কি ঘটনা, কি বিষয় আমাকে বল, কি বিষয়, তুমি কোন ভালো আমল করো। হুজুর আমি কিচ্ছু না, আমি তো একটা মুচি, আমি এমনি জুতার জুতা ছেলের কাজ করি, এই খাই না ভাই, গোপন করো না, বলো তো। তখন তিনি ভাবলেন যে কি হলো কি জানে, এত বড় আল্লাহর উলি আসছেন তো আমার লুকানো তো ঠিক না। তখন তিনি বললেন, হুজুর মনের বড় শখ ছিল আল্লাহর ঘর দেখব, এতকাল এই একটু একটু অল্প অল্প পয়সা জোগাড় করতে করতে এইবারই যাওয়ার সিদ্ধান্ত ছিল, কিন্তু আমার ছেলে ছোট্ট নাবালক শিশু কাঁদতে কাঁদতে যখন পাশের বাড়ি থেকে আসলো, জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, বললো যে ওদের কাছ থেকে একটা টুকরা গোস্ত চাইলাম আব্বু, রান্না করা গোস্ত দিল না, গেলাম তাদেরকে রাগ করলাম। তখন বলল যে আহমদ ভাই আজকে তো সব বলতে বাধ্য হচ্ছি, যে এতদিন যাব এই এক সপ্তাহ পর্যন্ত আমরা এই না খাওয়া মানুষ যখন আর সহ্য করতে পারি না, যন্ত্রণা ক্ষুধার যন্ত্রণা, তখন মরা উঠে গোস্ত খেতেছিলাম আর তোমার বাচ্চা চাইছিল, সেটা কিভাবে দি ভাই। তো এই কথা যখন ওরা আমাকে বলল, তখন আমি ভাবলাম যে আমি কিসের হজ করতে যাব, আমার উপর হজ তো ফরজ হয় না, আমি গরিব মানুষ, আমি কষ্ট করে পয়সা জোগাড় করছি যাওয়ার জন্য, আমার তো এখন হজ ফরজ না, আমি কিসের হজ করতে যাব, চলো এই বান্দাদের সাহায্য করি। আমি এত বৎসরের এই কষ্টার্জিত সবগুলো পয়সা ওই পাশের বাড়ির গরিবদেরকে দিয়ে দিলাম। ওই বুজুর তখন বলল যে আহমদ ভাই তুমি তো যাও নাই, কিন্তু তোমারই সিরাতে এইবারের সমস্ত হাজিদের হজ আল্লাহ কবুল করেছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আনা ইন্দা জন্মে আব্দি বি, আল্লাহ পাক বান্দার প্রতি, আল্লাহর বান্দা আল্লাহর প্রতি যেরকম ধারণা করে, আল্লাহ পাক তার সঙ্গে কিরকম আচরণ করে এখন দেখলেন প্রিয় বন্ধুরা। قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات وانما لامرئ ما نوى। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যে কোনো আমল কর্ম এটার মূল্যায়ন হবে মহান আল্লাহর নিকট তোমার অন্তরের নিয়ত সংকল্পের আলোকে। তোমার অন্তরের নিয়তটা কি ছিল, দিল এক টাকা আর মনের ভিতরে ব্যথা, আহা যদি উনি দিতে পারতাম তো অনেক দেওয়ারই সওয়াব আল্লাহ পাক নিঃসন্দেহে তাকে দান করবেন। দিল এক লক্ষ কিন্তু মনে মনে কষ্ট, ও হো যদি এক কোটি, দশ কোটি, এক হাজার কোটি দিতে পারতাম, কিন্তু কারো কাছে এটা ব্যক্ত করেনি, মনের ভিতরেই ছিল, কিন্তু রব্বুল আলামিন দেখলেন যে ও এরকম এই যন্ত্রণায় কাতরাচ্ছে, এত দেওয়ার জন্য আল্লাহ পাক এতই তাকে দিয়ে দেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হেদায়েত করছেন যে দেখো তোমাদের একটা বুনিয়াদি কাজ হলো অন্তরটাকে সুন্দর রাখা এবং পরিচ্ছন্ন পবিত্র রাখা, সুন্দর অন্তর দিয়ে যাই করবা সবটা কবুল হয়ে যাবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক তো পরহেজগার নিষ্কলুষ বান্দাদের পক্ষ থেকে যা পেশ করা হয় সবটা কবুল করে নেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, قال رسول الله صلى الله عليه وسلم الا ان في الجسد مضغه اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب। খুব শোনো বন্ধুদের সাথে, তোমাদের দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, গোস্তের টুকরা আছে, যার নাম হলো আরবিতে পাল, যেটাকে আমরা হার্ট বা অন্তর বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা সালাহাত তানাব্বারাত, এই অন্তরটা যদি পবিত্র হয়, নূরওয়ালা হয়, আল্লাহমুখী হয়, সর্ব অঙ্গ নূরওয়ালা এবং আল্লাহমুখী হবেই হবে। অন্তর যদি নামাজওয়ালা হয়, সর্ব অঙ্গ নামাজে মশগুল হবে। অন্তর যদি গুণামুক্ত চিন্তাওয়ালা হয়, সর্ব অঙ্গ গুণা থেকে দূরে থাকবেই থাকবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জানে যে আরো আমরা বলো আমাদের সকলকে কবুল করেন, তৌফিক দান করেন। ঠিক এই এরকম আরেকটা ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে নিজেই বয়ান করেছেন। দুই বন্ধু ছিল, একজন খুব ভালো নেক আমলওয়ালা, আরেকজন ভালো কাজ করে আবার গুনাও করে, এইরকম। তো যে একজনই পরেজগার সে তাকে ধমক দিয়া বলে, ভালো না রে, ভালো না, এইসব কাজ করা উচিত না, তোর কপালে বিপদ আছে। ও বলে কি, আরে কি বলিস তুই, আমি তো আশা করি মহান দয়াবান আমাকে নিজ দয়া করে ক্ষমাই করে দিলেন। তো এরকম পরে আবার পরে ভালো কাজই ভালো পথে চলে, আবার একদিন হঠাৎ একটা এক্সিডেন্ট ঘটায় যায়। তখন ওই ভালো বন্ধুটা বলে দেখেন, ভালো হওয়া একটা হলো বাহ্যিক ভালো, আর একটা হলো ভালোর সব সীমা রক্ষা করা। আমরা অনেক ভালো কাজ করি কিন্তু সর্বক্ষেত্রে ভালোর সবটা সীমা রক্ষা করার বুঝ জ্ঞান আমাদের থাকে না, ওটা আমাদের বিপদ ঘটায় দেয়। এই ঘটনা থেকে স্পষ্ট হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক এইভাবে এরা জীবন কাটাতে ছিল। একদিন ওর এই গুণাগার বন্ধুটা একটা মারাত্মক অঘটন ঘটায় যখন বসল, তখন ওই ভালো বন্ধুটা তখন নেককার বন্ধুটা তখন বলল আল্লাহর কসম আল্লাহ তোরে মাফ করবেন না, তোর আছে জাহান্নাম। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এজন্য ইসলামের এবং জান্নাতের জন্য এবং জাহান্নামের ব্যাপারে কারো এরকম ঠিকাদারির দায়িত্বের মধ্যে আসা কোনো ক্রমেই কিন্তু বিপদজনক ছাড়ার কিছুই না, সর্বনাশা বিষয় ছাড়ার কোনো কিছুই জানি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ঘরে নিশ্চিত করে আমল করা মুক্তি সবিতা রহমতুল্লাহ বলতেন যে নেকি কর আর দরিয়া মে দাল, লাখ কোটি নেক কাজ করার পরে ভুলে যাবো সব, আর যে তুমি কিছু করছো এটা তুমি ভাববাই না, তাহলে তোমার এই আমল আল্লাহর দরবারে মূল্যবান হবে। আর কিছু করার পরে যদি মনে করো আমি কত কিছু করে ফেলছি, সর্বনাশ হয়ে যাবে তোমার। নিজের হিসাব তুমি নিজে করো না, এটা আল্লাহ পাক কালকে আমাদের তোমার আমলের রেজাল্ট বিধি প্রকাশ করবেন। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুজনেরই মৃত্যু হল, আল্লাহ পাক দুজনেরই ডাকছেন। নবীকে বলল যে ওই একজনকে বলল যে এই তুমি যে আমার এই বান্দার ব্যাপারে এইসব কড়া কড়া মন্তব্য করছো ব্যাপারটা কি, কারণ কি বল, কেন বলছিলাম আল্লাহর কসম আল্লাহ তোরে মাফ করবে না, আল্লাহর কসম তোর তোর কপালে জাহান্নাম, এর কারণ কি বলো, কি কারণে কোথেকে পাইছো তুমি এই কথা, এই সনদ কে দিলে তোমাকে, এই পাওয়ার কে দিলে তোমাকে, কোন উত্তর নাই। আল্লাহর আদালত তো এখানে কোন বাড়াবাড়ি যুক্তি এবং চিন্তাবিদ হওয়ার কোন সুযোগ নেই, এখন একদম জব্দ লাজ। আল্লাহ পাক বলবেন এই ফেরেশতা যাও কি জাহান্নামে নিক্ষেপ করো, ওর জন্য জাহান্নামের ফয়সালা। সারা জীবন ভালো কর্ম করার পরে আজকে কপাল পড়ল, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। আর ওই গুণাকার বান্দাটাকে আল্লাহ পাক ধরলেন এবং বললেন এই তুমি এরকম করছিলে কেন, যে জানো না তুমি যে এটা আল্লাহর নাফরমানি, যে আমি জানি এটা নাফরমানি, ফের করলা কেন নাফরমানি, আর একবার বরং বারংবার কেন তুমি অন্যায় করলা, কেন নাফরমানি করলা। এখন ও ভীষণ কাতর আর বিনয়াবনত হয়ে বলে যে আল্লাহ আমি ভাবছিলাম কি আপনি তো অনেক দয়াবান, তা আমি মনে করে ভাবতাম যে নিশ্চয়ই আল্লাহ মাফ করিয়ে দিবেন, এইটা আমার মনে একদম বদ্ধমূল বিশ্বাস ছিল। হে আল্লাহ, আল্লাহ বলুন আচ্ছা তাই চলো যা মাফ করে দিই, যা আল্লাহ চলে। এখন সেখানে কার মিছিল, কার আন্দোলন, কার মতামত, কারো মতামত, কারো আন্দোলন, কারো মিছিল, সেদিন কি কোনো কাজ করবে প্রিয় বন্ধুরা? ইয়াউমা লা ইয়ানফা'উ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন সেই কিয়ামতের দিন যেদিন কারো জনবল দলবল কোন শক্তি ক্ষমতা দাপট কোনো কাজে লাগবে না, হ্যাঁ স্বচ্ছ সুন্দর পবিত্র নির্দার নিরোগ একটা অন্তর নিয়ে আসো, আল্লাহ খুশিতে তোমাকে জান্নাত দান করবেন, আল্লাহ তাআলা সেদিকে আমাদেরকে অগ্রসর হওয়ার সকলকে তৌফিক দেন এবং কবুল করেন। আমার প্রিয় বন্ধুরা, আপোষে মারামারি হানাহানি খানা এইসব ঝামেলা বন্ধ করি, মুসলমানদেরকে মুসলমানের মতো থাকতে দেই, ইসলামী জীবন চর্চা করার সুযোগ দেই, নিত্য নতুন নিজেদের মস্তিষ্ক আবিষ্কৃত ফতোয়া দেওয়ার অভ্যাসটাকে মুলতবি করি। মহান পূর্বসূরী যারা ছিলেন ওলামায়ে দ্বীন, ইমাম মালিক রহমতুল্লাহ আলী, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী, ইমাম শাফি রহমতুল্লাহ আলী, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলী, তাদের অনুসারীরা সারা বিশ্বে বেশুমার এবং বড় বড় বিশ্বসেরা ওলামায়ে দ্বীন যারা হাদিস চর্চা করেন, তারা আজকে কিছু লোক অনেকে এরকম প্রচার করতে শুরু করেন যে কোরআন সুন্নাহ ভালো বললে সে কিন্তু আর মজহাব মানবে না, এই মজহাব তরক করবি, সে মজহাব বাদ দিবি। আমি আশ্চর্য এই সকল লোকগুলোর হঠাৎ করে এরকম কথাবার্তা শুনে, এবং আমরা চরম কিছু বলা যেহেতু কোরআন সুন্নাহ আমাদেরকে অনুমতি দেয় না, এজন্য চরম কিছু বলতেও ভালো লাগে না, আর বলতে ইচ্ছা করলে একটু শব্দ উচ্চারণ করলে হৃদয়টা আল্লাহর কসম মলিন হয়ে যায়, কাজে সে পথে বাড়ো করবার কোন সুযোগ আমাদের জন্য নাই, এই বন্ধুদেরকে বলবো এইরকম আবেগি কথাবার্তা কেন বলা? আপনারা কি জানেন না যে বুখারী শরীফের বিশ্বে যারা ব্যাখ্যা করছেন এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের কিতাব বুখারী শরীফের, তাদের মধ্যে হযরত হাফেজ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন, ইবনে রাজব হাম্বলী রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং উমদাতুল কারী রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করছেন আল্লামা আইনী রহমতুল্লাহ আলাইহি, বুখারী শরীফের মতো হাদিসের কিতাবের এমন উচ্চমানের ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো সারা বিশ্বের উলামা মহাদ্দেস ফকিহ আউলিয়া সব বুখারী শরীফের ব্যাখ্যাগুলোর প্রতি চিরদিন মমতা মুখাপেক্ষি। সেই বুখারী শরীফের মহান ব্যাখ্যা তারা তো একজন তো হলেন ইবনে হাজার আসকালানি, তিনি সাফি মজহাবির অনুসারী, কি সত্য কিনা ওলামায়ে কেরাম, সত্য কিনা? তো বুখারী শরীফ ভালো মন্দ যদি মজহাব বর্জন করতে হবে, ইবনে হাজার আসকালানি মজহাবের চূড়ান্ত ভক্ত কেন, এর থেকে এক বিন্দু এদিক থেকে টলতে রাজি না কেন? এলম তাকে বাধ্য করছে, হাদিস তাকে বাধ্য করছে, কি কথা বুঝেন নাই? হাদিসের আলো তাকে বাধ্য করছে যে আমি নিজেকে বড় ভাবলে হবে না, যারা বড় প্রকৃত পক্ষে সারা জাহানের কোরআন সুন্দর মহা ইলমের সাগর তাদের চোখের সামনে আর তার আলোকে তারা সিদ্ধান্ত দিতে সক্ষম, আমি ইবনে হাজার আসকালানির দায়িত্ব তাদের সামনে মাথানত করে তাদের ইসলাম এবং সরি সিদ্ধান্ত থেকে মেনে নেব, তার মধ্যেই আমার কামিয়াবি। কেন? قال رسول الله صلى الله عليه وسلم البركه ما اكابركم الخير ما اكابركم وفي روايه لا يزال الناس بخير ما اخذوا علما اكابرهم। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই উম্মতে মানব জাতি ততক্ষণ পর্যন্ত হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকবে, কল্যাণের পথে প্রতিষ্ঠিত থাকবে, যতক্ষণ পর্যন্ত আসমানি ইলমের ধারা তারা গ্রহণ করবে, ইলমের ক্ষেত্রে দ্বীনের ক্ষেত্রে যারা বড় মহান তাদের নিকট থেকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা আমার কথাগুলো? এরপরে আবার ফিনিশিং এ তিনি বলেন ফাইজা আখাযু ইলমান আসাবিহিম, এই মহান আকাবে যারা বড় সে তাদেরকে বাদ দিয়া ছোট মোট একদম সকল থেকেই যখন নিতে শুরু করবে হালাকু ওদের ধ্বংস অবধারিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে মহান আকাবেরকে মানতে নির্দেশ করছেন, এইভাবে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, সেখানে আজকে এই দ্বিধা বিভক্তি এবং এইরকম বিশৃঙ্খলা সৃষ্টি, এটা কিভাবে যুক্তিযুক্ত, কিভাবে কল্যাণের পথ হতে পারে? যে সকল ভাইরা এভাবে করতেছেন আমরা এতটুকু বলবো সহজ ভাষায়, এগুলো ঠিক হচ্ছে না। আর এর থেকে বেশি কিছু বলো কি আমাদের দায়িত্ব? আমরা তো সরকার না, আমাদের হাতে প্রশাসন না, আমরা এতটুকু বলতে পারবো এটা ভালো হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না, এটা মঙ্গলজনক না, এটার পরিণতি মহান আল্লাহর নিকট ভালো না। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দেন, বুঝতেন, শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই ধরনের আলোচনা এগুলো না দিক, হ্যাঁ, এবং খানিকটা এগুলো ঝুঁকিপূর্ণ হয় তখন যখন মানুষ সীমা রেখা রক্ষা করে কথা বলে না, কিন্তু এই শেষ জমানাতে আইসা যখন সারা দুনিয়ার কাফের মুশরিকরা মুসলমানদের পতনই কামনা করে এবং সারা বিশ্বের অমুসলিম কাফের মুশরিকরা চতুর্দিক থেকে দিনরাত মুসলমানদেরকে ফাঁদে ফেলার নানান চক্রান্তে ষড়যন্ত্রে লিপ্ত, আমি আরো স্পষ্ট বলবো যে কোথায় কে কোন আলেমরা ইসলামী আন্দোলন করে, কেউ ইসলামের জন্য ঝান্ডা নিয়ে আগে আসে, এবং এই বিষয়টাকে একটা ষড়যন্ত্রের রূপ দিয়া যাতে মুসলিম সরকারকে বাধ্য করতে পারে, যাতে এদের সঙ্গে একদম মুখোমুখি হয়ে যায় সব মুসলিম সরকারগুলো, আর তারা খেল তামাশা দেখতে থাকবে। এই অমুসলিম দুনিয়ার এরকম ভয়ঙ্কর ষড়যন্ত্র যারা এখনো বুঝতে অক্ষম, তারা এই জমানায় দিনের খেদমত কিভাবে করতে পারবে? শুনতেছেন প্রিয় বন্ধুরা? মুসলমান যারা যে মুসলিম দেশগুলোর সরকার হয় তারা কি কয়েকদিনের সরকার পরিচালনা করার কারণে তারা কাফের হয়ে যায়, নমরুদ হয়ে যায়? কিন্তু এই বাস্তবতা আমাদের কেন বুঝে আসে না? এর তারা এমন কঠিন এক সমস্যার মধ্যে থাকে যার কারণে বুঝতে পারে যে আমাদের এই কথাটা ঠিক, এই দাবিটা সঠিক, কিন্তু এরপরও তারা বুঝতে পারে যে আমরা নড়বার মতো কোনো উপায় নেই, যদি নড়তে যাই তাহলে আমাদের কোনো উপায় নেই, এমন ভয়ঙ্কর পরিণতি আমাদের ভুগতে হবে। ওই বিষয়টা আমাদের মাথায় রেখা এমন একটা নিরাপদ রাস্তা আমাদের অনুসরণ করতে হবে, ইসলামের খেদমত জারি, কোরআন সুন্নাহর ব্যাখ্যা জারি, বয়ান জারি, দলে দলে মুসলমানদের জীবনের ইসলামী উন্নতি অগ্রগতি সাধিত হচ্ছে এবং অমুসলিমরা ইসলামের পবিত্র আহ্বান এবং পয়গাম শুনে ধাবিত হচ্ছে, কিন্তু এইরকম অবস্থা যে কোনোভাবেই নতুন ফাঁদে আমাদের ফেলবার কোন সুযোগ যাতে না হয়। বলতেছেন বিয়ে বন্ধুরা, আমি আরো স্পষ্ট বলতে চাই, কারণ আমার কি দায়িত্ব এইরকম কথা বলার? হাকিম মুজাদ্দুদ্দিন মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, যিনি বিগত চতুর্দশ হিজরি শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, তিনি বলতেন শেষ জামানার এই যুগ দিনের ব্যাপারে তার পরামর্শ ছিল যে উলামায়ে কেরাম এবং দিনের সেবকরা, দিনের কর্ণধাররা, এই যুগে তোমরা ইসলামের খেদমত করবে এমন ভাবে মনে করো একটা দুর্গম পথ, পাহাড়ি রাস্তা, উঁচু নিচু আগ ভাগ, আর এর মধ্যে চলা এত কঠিন ঝুঁকিপূর্ণ, কখন জানি গর্তে পড়ো, কখন জানি বিপদ হয়, কিন্তু এইভাবে তোমাদের চলতে হবে যে গাড়ি সালামত, ড্রাইভার সালামত, প্যাসেঞ্জার সালামত, আর পৌঁছ গেলে মঞ্জিল পে, যে এইভাবে তোমাকে গাড়ি চালায় নিতে হবে এবং চলতে হবে যেন গাড়ি নিরাপদ, ড্রাইভার নিরাপদ, যাত্রীরা নিরাপদ, একদম তুমি পৌঁছেই গেছো কাঙ্ক্ষিত গন্তব্যে। এই জমানতে এইভাবে তোমাদের খেদমত করা উচিত। এর সঙ্গে যে অনেকেরই দ্বিমত থাকবে না এমনটা আমি বলি না, কিন্তু প্রিয় বন্ধুরা, এই পথে কাজ করতে থাকলে লাখ কোটি আমাদের দিনের কাজ দিন রাত আগে বাড়তেই থাকবে ইনশাআল্লাহ তাআলা। আর এর বিপরীতে একদম চরম সাংঘর্ষিক পথে গেলে তো আমাদের কাজটা তো যুগ যুগ ধরে, অথবা বছরকে বছর ধরে, অথবা লম্বা জমানা পর্যন্ত একদম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়, অথবা বন্ধই থাকে। আর এই পদ্ধতি অনুসরণ করলে চলমান থাকবে। কি কথা বুঝেন না ভাইয়া? দেখো অনেক দূর যাওয়া হলো, আল্লাহ তাআলা মাফ করে দেন, আল্লাহ মাফ করেন, কত দূর গেলাম ভাই। হ্যাঁ, সেই যে তিনি ক্ষমা দিতে চান, আহা রব্বুল আলমীর কথা কি, ভাষা কি? ইবলিস বলছিল মহান রব্বুল আলমীকে, হে রব, আপনার ইজ্জতের কসম করে বলি আমি যে লা আযালু উমি ইবাদাকা মা দামাত আরওয়াহু ফি আরসাদি আও কামা ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইবলিস বলল হে আল্লাহ, আমি আপনার ইজ্জতের কসম করে বলি আপনার বান্দাদেরকে পতচ্যুত এবং গুমরা করে জাহান্নামে নেওয়ার জন্য সব রকমের চেষ্টা আমি অব্যাহত রাখবই যতক্ষণ পর্যন্ত ওদের দেহে প্রাণ থাকে। এই বলছিল রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় ধৃষ্টতার সাথে ইবলিস। উত্তর রব্বুল আলামিন কি বললেন আমাদের শোনা দরকার, মনে রাখা দরকার, এবং সেই জিনিসটার কদর করা দরকার। এর উত্তরে আল্লাহ পাক ওর উপরে এত খেপলেন ইবলিসের উপর, আল্লাহ পাক বললেন শোন ইবলিস, ওয়াইজ্জতি ওয়াজালালি ওয়ারতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার প্রতাপের কসম, আমার সুউচ্চ মর্যাদার কসম, লা আযালু আগফিরু লাহু মাস্তাগফারুনি, যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার বান্দারা আমার নিকট মাফ চাইতে থাকবে আমি ওদেরকে মাফ করতেই থাকি। এই বলবেন মহান রব্বুল আলামিন। কি অর্থ? যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন ইমাম আবু ইসহাক ইসরাঈলি রহমতুল্লাহ আলাইহি, তিনি খালি বলতেন আল্লাহ সবাই সব চায়, আমি একটা জিনিস চাই, আমার যেন গুনাহ না হয়। আবার গুনাহ হয়ে যায়, কান্না কাটি, পেরেশানি, যে এতজনে এত কিছু চায়, ফ্যাক্টরি, সম্মান, মর্যাদা, নেতৃত্ব, আরো কত কি, কিন্তু আমি চাই যে আল্লাহ গুনাহ না হয়, সেই গুনাহই হয়ে যাচ্ছে, কি করি? ইমাম গাজ্জালি রহমতুল্লাহ উস্তাদ তো অনেক বড় মানুষ, বড় আলেম, বড় মুহাদ্দিস, হ্যাঁ, সেই ওলামায়ে দ্বীন জানে যিনি কত উঁচু উঁচু মানুষ। এইভাবে ৩০টা বছর পার হল, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট ঘটল, ভীষণ ভাবে আঘাত পাইলেন, একদম এত বেশি ধৈর্য হারা হলেন, কান্না কি, হে আল্লাহ আমি তো কিচ্ছু চাইছিলাম না, চাইছিলাম যে হে আল্লাহ আপনার নাফরমানি আমার দ্বারা না হয়, কিন্তু হায় কপাল, কিছুতেই হলো না। এত বলার পরেও আল্লাহ পাক দেখলেন যে আমার বান্দা আজকে কত অস্থির, তো এই বান্দার সান্ত্বনার জন্য আসমান থেকে সাহায্য আসলো, আল্লাহ পাকের তরফ থেকে এলহাম যুগে তাকে বলা হলো আবু ইসহাক তুমি চাও কি জান্নাতে যাওয়া না, আমি জান্নাতের রাস্তা ক্লিয়ার, এই পবিত্র কোরআনে তোমাকে কি বললে, তুমি কোরআন শরীফ পড়ো না, আমি তো জান্নাতে বলে রাখছি, জান্নাতে যাওয়ার লাইন দুইটা, একটা হলো যে ফ্রেশ জীবন, একদম পাকা বন্দিগী আর তাকওয়ার জীবন, চলো জান্নাতে, আরেকটা হলো ভুল চুপ যাই হয়েছিল পরে অনুতাপ লজ্জা অনুশোচনা তওবা ক্ষমা প্রার্থনা। আমি যখন দেখি বন্দাকে অনুজ্জিত অনুতপ্ত ক্ষমা প্রার্থী এবং তওবাকারী, আমি তাকেও দিই জান্নাতে, তাকেও পৌঁছাই জান্নাতে। আমি জান্নাতের লাইন বলছি দুইটা, তুমি স্থির করে বসে আছো শুধু একটা, একদমই স্থির করার এই দায়িত্ব তোমাকে কে দিল? এটা তো আমার হাতে, আমি সিদ্ধান্ত নেব তোমাকে এই দিকে নিয়ে আসবো জান্নাতে না সেদিকে নিয়ে আসবো, আমি দেখব। আমি যদি সিদ্ধান্ত নিয়ে রাখি আবু ইসহাককে আমি মুত্তাকিদের এই লাইন দিয়ে ঢুকাবো না, ওর লাইন দিতে হবে তওবাকারীদের ওই দিকে, তওবাকারীদের লাইনে আসবে সে, তা আমার এই সিদ্ধান্ত তুমি বদলাইতে পারো? ইমাম আবু ইসহাক ইসফিলানী হতবার দিয়া আল্লাহ আপনার রহমত আর কুদরতের খেলা কে বুঝবে? ভারতে কবি ছিলেন মির্জা গালেব, শিক্ষিত লোকের তার নাম জানানি কথা। মির্জা গালেব শেষ জীবনে একদিন মনে মনে ভাবলেন, যাই মক্কা শরীফে একটু হজ করে আসি, আল্লাহর ঘর আমি তো মুসলমান, যদিও জীবনভর শুধুই মদ খাইলাম। হঠাৎ কবিত্বসুলভ চিন্তা ভাবনার ভিতরে জাগলো আর কবিতা শুরু করলেন মির্জা গালেব, যে কাবা কিসমসে যাও যে গালেব শরম তুমকো মগর নেহি আতি। মির্জা গালেব তো লজ্জা হয় না, নিজেকে নিজে ধিক্কার দিয়ে বলে তোর লজ্জা হয় না, তুই কাবা যাবি গান্দা এবং অপবিত্র নোংরা কথাকার, সারা জীবনের মদের বোতল আর সমস্ত শিরায় শিরায় মদের গন্ধ, আর তুই যাবি এই মুখ নিয়ে তুই কাবাতে, কিভাবে সম্ভব? আর হিম্ম ছাড়া হয়ে পড়লেন। ভারতের এক মহান বুজুর্গ ছিলেন নকশবন্দিয়া তরিকা হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ শাহ ইলাহাবাদ রহমতুল্লাহ, তিনি যখন শুনলেন তিনিও কবি ছিলেন, তিনি বললেন যে আরে এইটা কবি সাহিত্যিকদের কথা সমাজে ব্যাপক প্রচারিত হয়, বিশেষভাবে শিক্ষিতরা তাদের দ্বারা প্রভাবিত হন আর গ্রহণ করলে তো লোকেরা পথ হারাবে, তো এজন্য তিনি বললেন এটা সংশোধন করা দরকার। এর পাল্টা তিনি কবিতা বললেন এবং তিনি বললেন, হে মুসলমান গালেবের কথা শুনবা না, শোনো আমার নিকট থেকে মহান আল্লাহর বাণী, আল্লাহ রসুলের হেদায়তের আলোকে আমাদের পথ চিন্তা কি হওয়া উচিত। তিনি বললেন, গুনাগাররা তোমরা তো বরং বলবে মানে ইসি মুহে কাবা যাওঙ্গা শরম কো খাক মে মিলাওঙ্গা রো রো কে উনকো মে মানাওঙ্গা আপনি বিগড়ি কো ইউ বানাওঙ্গা, আমি অবশ্যই কাবা যাব, এই মলিন মুখ নিয়ে কালো জীবন নিয়ে আমি ছুটব কাবার মালিকের দিকে কাবা ঘরের দিকে, আর কাঁদতে থাকবো কাঁদতে থাকবো এমন কান্না কাঁদবো কাঁদতে কাঁদতে আমি তাকে রাজি করিয়ে ছাড়ব। শুনতেছেন প্রিয় বন্ধুরা, প্যারানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে বান্দার গুনাগার বান্দার চোখের পানি মহান আল্লাহর নিকট ভীষণ দামি, যে সারা দুনিয়ার মানুষ যখন জিকিরে সুবহান আল্লাহতে তসবিহ তাহলিলে মশগুল, রব্বুল আলামিন বলেন যে লিল মুজদিবিন হাক্কু ইলাইয়া মিন জাজরিল মুসাববিহিন, সারা জাহানের তসবিহ পড়া লোকদের তসবিহ সুবহান আল্লাহর আওয়াজের চেয়ে গুনাগার বান্দার কান্নাকারীর আওয়াজ আমার কাছে অধিক পছন্দ লাগে। ফেরেশতাদেরকে ফেরেশতাদের পর আল্লাহ পাক এই মানুষদেরকে সৃষ্টি করলেন এই কারণে, যেসব কারণে, যে গুরুত্বপূর্ণ তার মধ্যে একটা হল যে ফেরেশতারা কেউ একজনও কানতে পারলেন না আসমানে খালি সুবহান আল্লাহ তসবিহ তাহলিল ইয়াকুদ্দুস ইত্যাদি, আর ইবাদত বন্দেগি সেজদা আর সেজদা, কিন্তু একটা লোকও কান্দে দেখাইতে পারলো না একটা ফোটা। রব্বুল আলামিনের পছন্দ লাগে কেউ যদি একটু কান্দতো আমার জন্য, পরে কেউ কান্নাকাটি করতে জিবরিলও জানেন না কান্দতে, আর তো কে কান্দবে, আর জিবরিল তো সবচেয়ে বড় ফেরেশতা, উনিও একটা ফোটা কান্দতে জানেন না। তো ফের আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন, চল এই মানুষ তৈরি করবো, ভুল ভ্রান্তি যাই করবে পরে কান্না যে আরম্ভ করবে সেটা হলো মজার জিনিস, সেটা হলো দেখার জিনিস। হজরত হাকিম মাওলানা আসমানী ফারুক রহমতুল্লাহ বড় মাপের আলিম এবং বহুত বড় বন্ধু ছিলেন, তো কোন মানুষ যদি নিজের ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে আসতো হজরতের একটু দোয়া নিয়ে আসে, তো ওর কাছে আসতে হলো থানুরি চিনবি দিতেন এইখানে পেটে বা এক জায়গাতে, যে ও তো হাসে ধরো আবার আরেক দিকে একটা চিনবি দিতেন, এমন চিৎকার আর উত্তরে হয়তো থানুরি খুব হাসতে থাকতেন যে বাচ্চার কান্না তার পছন্দ লাগতো। আসলে ওই মনে হয় তিনি এই যে কান্নাটা কত বজার জিনিস, সেটাকে দেখার জন্য এমনটা করতেন যে রব্বুল আলামিন কেন কান্নাকে এত পছন্দ করেন। দেখলেন যে ও কান্না দেখলে মন এমন বিগলিত হয়, এতটা আকৃষ্ট, সব বাদ দিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে বাবারে থাম থাম ওর পিছনেই ধান্দা, এতটা মানুষের কান্না হৃদয় মনকে আকৃষ্ট করে। আল্লাহ পাক জালাল মানবালু বলেন যে লাখ তসবি তাহালির আওয়াজ তো শুনি, কিন্তু বান্দা যখন গুনাগার বান্দা কান্দে ওর কান্নার আওয়াজ আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ লাগে। সেটা হলো যে কান্নাকাটি কান্দতে কান্দতে আল্লাহকে রাজি করার সকলে চেষ্টা করো। এই জন্য তামাম দুনিয়ার আউলিয়া ওলামা মাসায় বুজুর্গান সবসময় এই বিনয় অবরত থাকছেন, বিগড়িত থাকছেন এবং তারা শুধু কান্নাকাটি করতে থাকছেন। এই ভারতের দারুল দেওবন্দের মতো এত বিশাল বড় বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান, এর যিনি প্রতিষ্ঠাতা ছিলেন হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নায়েবুল হুজুরি, তিনি দোয়া মোনাজাতের মধ্যে কান্দতেন আর বলতেন যে প্রিয় মাওলা আমি তোমাকে এই কথা বলবো না যে আমার এই বাজেট গুলো কবুল করেন, আমি শুধু এইটুকু বলবো যে আমার জীবনের গুণার যে পুরা ফিরিস্তিটা আল্লাহ একটু আপনার ক্ষমার করমটা ধরে একটু বুঝে দেন। কি রকম মানুষটা কি উলম্বর পর্যন্ত মিল্লা মরণা আসলাম আলী থানবী রহমতুল্লাহ বলতেন আহা জান্নাতে যাওয়া তো ভালো মানুষরা যাবে, আমার মতো আসলাম আলী জান্নাতে ঝুঁকি কিভাবে, কিন্তু হে প্রিয় মাওলা এই জাহান্নামীদের মানে জাহান্নামের আজাবও তো আমি সহ্য করতে পারবো না, সেজন্য হে আল্লাহ আপনার নিকট ফরিয়াদ জান্নাতীদের জুতার মধ্যে অন্তত আসলাম আলীকে একটু জায়গা দিয়ে। বরফের জিলানি রহমতুল্লাহ আলী এত বড় মানুষ, বরফের জিলানি গাউসে আজম এবং বরফ এগুলি বলার কারণে এক্সপেরিয়েন্স শিক্ষিত লোক এবং ইসলামের চিন্তা বিচার মনে করতে থাকেন বিশাপ লোক মনে হয় পাগলের দল, খোঁজখবর না রাখলে তো এরকমই হবে। আরে বরফের জিলানি রহমতুল্লাহ আলী বড় বাপের আলেম ছিলেন, অনেক বড় বাপের ভাবতে ছিলেন, হাম্বলি মজাবের বিখ্যাত মহাদেশ ইবনে কুদামা হাম্বলিও উস্তাদ ছিলেন। হ্যাঁ হাদিস সাথে শুনতেছেন প্রিয় বন্ধুরা, সে হজরত বরফ জিলানি রহমতুল্লাহ আলী তিনি আল্লাহ পাকের নিকট কাঁদতেন এবং বলতেন যে হে প্রিয় মাওলা কোন রকম ইমানটুকু নিয়ে যেন কবরে যেতে পারি। মুসলমানরা যখন ব্যাপক তার প্রশংসা করতেন তখন তিনি বলতেন তোমরা তো গাউসে আজম বলে তৃপ্তি পাও, কিন্তু আমি আব্দুল কাদের তখনও কাঁপতে থাকি হায় ইমানটুকু নিয়ে কবরে যেতে পারবো তো। ইমান সালামত বলবে গুর বলে আসান তো বাড়ি চুস্তি ও চালা কিয়ে মা। সেদিন এক জায়গায় দেখলাম যে ওই মাহফিলে আমারও দাওয়াত ছিল, শেষে আমার নম্বর ছিল, দেখ মাওলানা সাহেব ভালো মানুষ, কথা ভালো বলেন, অনেক বলতে পারেন, কিন্তু লোকটা আমি বুঝতে পারলাম কোন আল্লাহর বলির নিকট, যারা নাকি কোন আল্লাহ বলার কাছে তরবিয়ত প্রাপ্ত দীক্ষিত, এরকম কারোর পালায় তিনি পড়েন নাই, যার কারণে কোথায় কোথায় বলতে থাকেন যে দেন ভাই এই মাদ্রাসা এই মসজিদে এক লক্ষ টাকা, আমি ওয়াদা করলাম যে আমি আপনাদের জান্নাতে নিয়ে যাবো। আরে ভাই যদি আমি ক্ষমা পাই আপনাদের জান্নাতে নিয়ে যাবো, বারবার এরকম কথা বলতে থাকা এটা ভয় লাগে, পেরেশানি লাগে, ডর লাগে, এমন ভাবে বলা কিভাবে মুনাসিব হয়, আমার তো নিজেরই কাঁপতে থাকা চাই, কারণই কোনো এরকম সনত্ব নাই যে আমার মুক্তি হবে। এক ভারতের এক বুজুর্গ তো তিনি বলছিলেন যে ভাই আমি যে মনে করি আশা যে ওরে যদি আল্লাহ মাফ করে দেন, ও যদি জান্নাতে যায় তো আমারে হয়তো বললো যে হে আল্লাহ এই লোক তো আমার মুর্শিদ ছিলেন, আল্লাহ তাকেও মাফ করে দেন, হয়তো আমাকেও সঙ্গে নিয়ে যাবে। আল্লাহ পাক জানা যে লালু আমার আমাদের সকলকে মাফ করে এবং কবুল করেন। তো এই আয়াতে পাক রব্বুল আলামিন বলেন সারিউ ইলা মাগফিরাতিন মির রব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহা ওয়াস সামাওয়াতু ওয়াল আরযু উইদ্দাত লিল মুত্তাকিন। হে বান্দারা ছোট তোমরা মহান আল্লাহর ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে, যে জান্নাত মুত্তাকিদের জন্য তৈরি করা একদম রাখা আছে, রেডি আছে। এরপরে আয়াতে আল্লাহ পাক জানা যে লালু আমার বলেন কিন্তু যেই বান্দারা অল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান যারা কোন অশ্লীল কর্মে লিপ্ত হল, আও জালামু আনফুসাহুম অথবা কোন অন্য কোন সিরিয়াস গুনাহে লিপ্ত হল, আমি সহজ বুদ্ধ ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি না, তো এরপরে তাদের মনে জাগল, হায় করলাম কি, এরপরে এখন তারা লজ্জিত এবং ক্ষমা চায়, অমানিয়া ফুল জুনুব ইল্লাল্লাহ, মধ্যখান আল্লাহ পাক বলল ও আমার কাছে মাপ চাই কিনা দাবি করে, আমি ছাড়া আর কি কোন ক্ষমতাকারী আছে? মা রব্বুল আলমিন পরবর্তী আয়াতে বলেন, এইরকম কঠিন অপরাধে লিপ্ত হওয়ার পরেও যে বান্দারা অনুতপ্ত হয়ে আমার নিকট ক্ষমা চায়, আমি ওদের ক্ষমাও করব জান্নাতও দিব। এখন যুদ্ধ করেন আল্লাহর সঙ্গে, কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? কয়টা বলবো ভাই? অসুবিধা তো নাই, কিন্তু মানুষ অনেক দূর দূর যাবে না,
আর আধা ঘন্টা যাবে।
আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করেন, আমাদের প্রতি রহমত নাযিল করেন। হ্যাঁ আবু সাহেব কই গেল? হ্যাঁ কি আয়াত পড়ছিলাম আমি শুনতাম, হ্যাঁ ইন্নাল্লাযীন ক্বালু রাব্বুনা আল্লাহ। ওহো আল্লাহ, যাই হোক, তো সেই আয়াত যেটা প্রথমে পড়ছিলাম যে মহান রব্বুল আলামিন বলেন যে যেই বান্দারা বলে আমার রব তো আল্লাহ, এর ইস্তিকাম এই কথার উপর কায়েম থাকে। তাফসীরে তবরীতে, তাফসীরে ইবনে কাসীরে এর ব্যাখ্যা দেখলাম যে বিভিন্ন সাহাবী এবং তাবিঈদের পক্ষ থেকে এর ব্যাখ্যা, যার সার কথা এতটুকু ইস্তিকাম আলা তাওহীদি ওয়াত তাওতি ইবাদা। আল্লাহ পাক বলেন যেই বান্দারা আমি এক আল্লাহকে বিশ্বাস করলো এবং ফের আমার আনুগত্যের জিন্দগি বানাইলো, আমার বন্দেগী ওয়ালা জিন্দগি বানাইলো, তাদের জন্য এই মর্যাদা মৃত্যুর পূর্বেই তাদের নিকট আল্লাহর ফেরেশতারা এভাবে বলবেন এবং তাকে জান্নাতের সুসংবাদ দান করবেন। এই আয়াতে পাকের ব্যাখ্যায় মুফাসসিরিন লিখছেন যে কবরে যখন আল্লাহর বান্দা মুসলমান ভয় পাইতে থাকবে, ওখানেও ফেরেশতারা বলবে টেনশন করো না, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের সুসংবাদ দান করছেন। কেয়ামতের দিন হাসরের মাঠে মানুষ যখন হাসরের ময়দানে পেরেশান, মুমিন বান্দাকে তখনও ফেরেশতারা বলবেন, এক মুফাসসির বলছেন যে ওই কেরামান কাতিবিন যারা সঙ্গে থাকেন ওই ফেরেশতারা কাছে থেকে বলবেন যে টেনশন করিস না ভাই, আল্লাহ তোর জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে রাখছে। একটা এখানে একটা সিস্টেম আছে, সিস্টেমের অধীনে আগানো লাগবে, এই সময়টা পার করো, টেনশন মাথা রেখো না, তোমাকে জান্নাত দিবেনই আল্লাহ তাআলা। সেই কি আমাদের কঠিন ময়দানে ফেরেশতার পক্ষ থেকে এমনটা সাহায্য, আর বান্দাকে যখন প্রশ্ন করা হবে মানব্রব্য কমা দিন কমান হাজার রজুল আল্লাহি বই সাফিহু, এক পিসাবের বই ভিতরে লেখা দেখছিলাম যে ওইখানে তখন নাকি কোন পিসাব গিয়ে তখন হাজির হয়ে বলবেন যে এই তুই ক, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম এবং ইনি আমার রসুল, কি কথা বুঝেন নাই? এইরকম কথা এটা ভিত্তিহীন, এইরকম কথা ঠিক না। তো যে যার কিতাবে এরকম লেখা দেখছিলাম, তো ওই সিলসিলার এক বড় আলেম বুজুর্গ আমার এই মন্তব্য যখন শুনছিলেন, উনি বলছিলেন যে উনি একদম ঠিক বলছেন যে আমাদের পূর্বের একজন এইভাবে আবেগে বুঝে ফেলছিলেন, তা কি ছিল না তার সঠিক? এরকম হয় যে হক্কানি মানুষ কিন্তু একটা কথা ভুল কোন সময় কানে পড়েছিল, ওইটা মুখ ফুসকে হয়তো বলে ফেলছেন, অথবা কারো এলম যদি একদম পাকা আর মজবুত না হয়, এরকম লোকের পক্ষ থেকে এমনটা কথা হয়েও যেতে পারে, কিন্তু সেই কারণেই লোকটাকে কাফের মুশরিক ফাসেক একদম গোমরা এমনটা বলা, এটা তখন বলা যায় যখন তার পুরো জীবনটা গোমরাহি বলা হয়। আর ওই লোকটা যদি কোরআন সুন্নারই সচ্চা অনুসারী হয়, সুন্নতের পাবন হয়, একদমই এর ব্যতিক্রম করার মতো লোকই না, কিন্তু এক দুইটা কথা তার মুখ ফুসকে এমন বের হয়ে গেছে, তখন ওই চিন্তা করা চাই যে হয়তো আল্লাহ তাকে মাফি করে দেবেন, তিনি তো ভালো লোক ছিলেন, এটা তার এক্সিডেন্ট হয়ে গেছে। সব জায়গাতেই আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে নিলে এর উপায় তো হবে কেয়ামতের ময়দানে আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে ইমাম ইসলামের উপর কায়েম থাকার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল বারাকা মা আকাবিরকুম, যে আল্লাহ পাকের বিশেষ রহমত, আল বারাকার অর্থ বিশেষ রহমত, যেটা ঈমান ওয়ালাদের জন্য সুনির্ধারিত, সেই দুজাহানের সেই বরকতের অধ্যায় তোমাদের নসিব হবে যে তোমরা যখন আকাবির দিনের সঙ্গে থাকবে। এই হাদিসে পাকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিলেন যে মুসলমানদের একটা দায়িত্ব যে ওলামার দ্বীনের সঙ্গে থাকা, এবং ওলামার দ্বীনের দায়িত্ব যে ইলমের জগতে, কোরআন সুন্নাহর জ্ঞানের জগতে যারা সর্বোচ্চ বড়, তো তাদের সঙ্গে থাকা এবং তাদেরকে অনুসরণ করা। সঙ্গে থাকা মানে কি? তাদের সঙ্গে বসে থাকা, তাদের চেহারা দেখতে থাকা, বরং তাদের সে হেদায়তের ধারা এবং কোরআন সুন্নাহর সেই গ্রহণযোগ্য ব্যাখ্যা সেটাকে গ্রহণ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উলামায়ে দ্বীন যারা আলেমে দ্বীন তারা তো নবীর ওয়ারিস, এবং ওয়ারিস মানে যে কোন টাকা পয়সার ওয়ারিস না। ইন্নামা ওয়ারাসুল ইলম, আল্লাহর নবী রাসূলগণ আলেমদেরকে তো আসমানি ইলমেরই ওয়ারিস বানায় গেছেন। এই যে আল্লাহ রাসূল বারবার বলেন আলেমদের বিষয়টা, এটা কি হেদায়তের ভাষা না? এটা কি হেদায়তের কোন ধারা না? এটা কি কোন অনুসরণের বিষয় না? কারণ রব্বুল আলামিন তো পবিত্র কোরআনে বলছেন, মা তাকুর রাসূল ফাখুযুহু, রাসূল যা যা দেন সবটা নেও। আমা নাহাকুম আনহু ফানতাহু, আর যে সকল বিষয়াদি থেকে তিনি বারণ করেন সেখানে তোমরা থামো এবং বিরত হও। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কিন্তু যেগুলো নিজেদের খুব যুক্তি এবং মতবাদের সঙ্গে, অথবা কোন চিন্তাবিদের অনুসারী, কোন লেখকের অনুসারী, তো কোন লিটারেচারের অনুসারী যারা হয় এই আধুনিক যুগে, তো ওইটার সঙ্গে মিল খেলে মনে করে, দেখো চমৎকার তো, কি এটা কত সুন্দর। আর যেখানে আমি এখানে হাদিস মনে হয় দুর্বল, এটা মৌজু হাদিস হবে মনে হয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কি মানসিকতা হয়ে গেছে আজকে মুসলমানদের। আল্লাহ তাআলা সব মুসলমানকে সব বিভ্রান্তির বেড়াজাল থেকে মুক্ত করে, আল্লাহ পাক জানাল আলো মানা বালু প্যার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি রেখে যাওয়া এই স্বচ্ছ হেদায়তের ধারাকে গ্রহণ করার জন্য তৌফিক দান করেন, আমাদের সকলকে কবুল করেন মহান রব্বুল আলামিন। যাই হোক, রাত তো অনেক হয়ে গেছে, যেন মনে হয় যে মনে হয় এখন কথা সংক্ষিপ্ত করা এবং সমাপ্ত করা। চলো শেষ দিকে আমি কয়েকটা আমলের কথা বলব। কিছু ভাইরা আছেন মনে করেন যে একটু আমল পাইলে ভালো হইতো, সব মানুষই যে গিয়ে কোন পীরের কাছে বায়াত হন এমনটা তো না। এই ব্যক্তিগত ভাবে আমল করতে চান যে সুযোগ পাইলে কিছু আমল করব। রাসূল এক হাদিস শরীফে বলছেন যে কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তো হাশরের মাঠে সে যখন আসবে তো তখন তার চেহারা এই কালিমার নূরে পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দায়িত্ব তার উপরে। আমাদের তো কোনো দায়িত্ব নেই, আমাদের ব্যাখ্যা দিচ্ছে শুনবি, আমাদের তো এতটুকু কাজ। আল্লাহ বলে দিচ্ছে, রাসূল যা দেও তোমরা নেই, এবং পবিত্র কোরআনে রব্বুল আলামিন সাফ বলছেন যে লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার রসুলের জীবনে তোমাদের জন্য চমৎকার নিখুঁত নির্দার মডেল মৌজুদ, নমুনা মৌজুদ। তিনি যেটা বলছেন সেটা ফাইনাল, সেটা চূড়ান্ত, নিঃসন্দেহে সেটা হেদায়ত। আমাদের কর্তব্য সেটাকে গ্রহণ করা। তবে হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসীন বুজুর্গান একদিন বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার প্রতিদিন পড়লি এত বড় মর্তব আর ফজিলত নসিব হবে, তাহলে এর প্রকারান্তর এর অর্থই ধরা, এই আমলটা যদি শর্ত মজবুত ভাবে কেউ সত্যি ধরেই রাখে, তাহলে পাক এর বরকতে তার জীবনের বিভিন্ন এক্সিডেন্ট ভুল পথগুলো পরিহারের তৌফিক দিয়া সব অন্ধকার ও লাঞ্ছনাকর বিষয়াদি থেকে মুক্ত করে তাকে হেদায়তের আমলগুলো গ্রহণেরও তৌফিক দান করবে। কমপক্ষে এতটুকু হবে যে মৃত্যুগুলো সবগুলো তওবা গুনাহ থেকে একদম পাক্কা তওবা সে করে ফেলল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে গুনাহ থেকে তওবা করে আল্লাহ পাক একদম নিষ্পাপ বান্দার মতো তাকে বানায় দেন। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে তো যদি গুনার দাগি না থাকলো তো কালেমার নূরের চেহারা তো চমকাবে, তা নিশ্চিত হয়ে গেল। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমরা এই আমলটা করার চেষ্টা করতে পারবো না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক জানে যে লালু আমাদের ভালো, আমাদের সকলকে তৌফিক দেন এবং কবুল করেন। وآخر دعوة الحمد لله رب العالمين وصلى الله على النبي الكريم
আলহামদুলিল্লাহ।
কালীবাজার রোডে যে একটু দিলি সেখানে হামলা করে আছে, এবং মঙ্গলবারে কলকাতা মাদ্রাসা বলে একটা বড় মসজিদ সেখানে হামলা করে আছে। এরপরে সম্পর্ক
কোন সময় একটা নোট থাকা চাই হাতে, রাজনৈতিক নেতারা কিভাবে কাজ করে, সাংগঠনিক নেতারা সেগুলো দেখেন না? হ্যাঁ, খালি পান খাইতেই থাকে লাগাতার মরণে, সেরকম একটা লাল কাগজ এরকম পকেটে রাখেন নোট করে কালো গালি দিয়ে, বলতে সুবিধা হবে দেখতে দেখতে। আর না হলে এইরকম অগুছালো বক্তৃতা যারা রাজনৈতিক মঞ্চে ভাষণ দেওয়ার অভ্যস্ত অথবা সাংগঠনিক ময়দান তারা উত্তপ্ত করেন, তারা যখন দেখেন তো তখন ভাবেন যে কথা তো তারা ভালোই বলে কিন্তু অগুছালো অবস্থা গেল না তো, শুনতেছেন ভাই? পরে তারা মনে করেন যে যাই হোক এদের থেকে ওয়াজি শুনো, কিন্তু তাদেরকে নেতৃবৃন্দের আসন দেওয়া সম্ভবত সম্ভব হবেই। এই এই আশঙ্কা আপনি কেন তৈরি করেন? যাই হোক বলেন, শেষ করেন। আপনি আপনার মতো আপনাকে আর বদলানো যাবে না তো, চলেন।
সংক্ষিপ্ত আকারে আমাদের সমাজ সহজ সাহেব মেয়ামাকে দুটি কথা বলার জন্য আমি অনুরোধ করব। আসলে এই মাহফিলে ওনার অত্যন্ত আন্তরিকতার সহযোগিতা আপনারা দেখছেন যে একটু আগে গুনগুলা হয়ে হত্যা করেছে আর আপনাদের সব কিছু বিচিত হয়ে গেছে, মনে হয় যেন মাহফিলে
ভেঙে
উনি
হিন্দুরা বলার দরকার কি? কিছু লোকে সতর্ক ভাষা এবং হেকমতের ভাষা ব্যবহার শিখতে হবে, এখানে তাদের মাইকে তাদের নাম বলার দরকারটা কি?
কিছু লোকে এখানে খিচুড়ি দেওয়ার কিছু নাই, আমাদের হিন্দু ভাইয়া তাদের একটা অনুষ্ঠান করতে ওরা কোন আমাদের বিরুদ্ধে কিছু করে না, ওরা নিজেরটা করছে।
আলেম হতে হইলে অনেক গভীর জ্ঞানের অধিকারী হওয়া চাই, ভীষণ দূরদর্শী, সচেতন, সদা সতর্ক থাকা চাই। একটা ভাষার কারণে কোন বিশৃঙ্খলা তৈরি হবে? পরে তো সবাই ধরবে আপনাকে, থানায় নিয়ে যাবে যে এই হুজুরি গোলমালটা লাগিয়েছে। পরে আপনি ব্যাখ্যা দেওয়ার আগেই তো অনেক দূর চলে যাবে মহামান। হ্যাঁ, এরকম অসতর্কে পান এত বেশি খাওয়া আর জর্দার ব্যাপারে শুনলাম কারা একটু ব্যতিক্রম ফতুয়াও দেয়, কেন ফতুয়া দেয় জর্দার বিরুদ্ধে বুঝেন আপনি?
আপনাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছে
সেটা বসুন বাবু,
আমি এর অর্থ বুঝলাম যে মানুষ সব ভাবে সব চিন্তা প্রধানমন্ত্রীকে ভয় করলিকে ভয় করি নামাজ পড়লেন আমাকে সেটা কবন করেন, আল্লাহকে ভয় করি আমরা সমস্ত কিছু করতে হবে এবং আল্লাহ আমাদের ভয় করতে হবে, আল্লাহকে পাওয়ার জন্য আমাদের যত কিছু করণীয় তা আমাদেরকে করতে হবে, তাই না? এটা তো দূরে পড়ানো দুর্বল ছিল। আর আমরা কিছু লোক বলি যেহেতু ধ্বংস হয়ে গেছে ভেতরে আসছে আলী না, সেটাও আপনারা হুজুরে পড়ানো বুঝতে পারছেন, আল্লাহর আপনারা আলামীর কাছে যে খারাপ পাচ্ছে কাপের ওনার বক্তব্য ভাইছে যে সে মৃত্যুর একদিন আগ্রহ যদি তোবা করে আল্লাহকে ডাকে আল্লাহর আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে, তাই না? এই কথা হলো এটা এবং স্পষ্টভাবে আমি এটাই বুঝেছি আমাদেরকে সঠিকভাবে নামাজ পড়বো মসজিদে মত থাকবে বাড়িতে, নামাজ পড়বো মসজিদে মন থাকবো ব্যবসা, আর আমি ব্যবসায়ী শুক্রবার বা বিভিন্ন নামাজে আদান থেকে মসজিদে আমি নামাজ পড়ে আমার ছেলে তার কর্মচারী দুইটা দোকানদারি করেন, এই চরিত্রের লোকগুলো আসলে নমাজ পড়তে চান, আমার তো আমরা পড়াব না, এগুলা কেন ঠিক না, আমি দুর্গীদের জন্য আমার দোকানটা বন্ধ করি, আমার কর্মচারী ছেলেদেরকে নিয়ে আমি নমাজ আসবে কিন্তু আল্লাহ বলে আমি খুশি হবে, আল্লাহ কিছু খুশি হবে ছেলেদের নিয়ে আমার কিছু শুনতে হবে আল্লাহকে পেত নাকি এর বাইরে কিছু বলছে, আর আমি অন্যায় করতে পারেন, অনেক অন্যায় করতে পারবো, আল্লাহ দরবারে ক্ষমা চাই কোবার করে, আমরা সবচেয়ে বেশি আল্লাহ কান্নাকে পছন্দ করে বেশি বেশি গভীর গভীর রাখবে, আপনি ব্যাপক কাঁদেন তাদের ক্লাব করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্য অবশ্য আমাদের ক্ষমা করেন এবং আমাদের দেড়শো লোক অহমত দান করবেন, আমরা তিন দিন একজন একজনের সমর্থন করে খারাপ হয়ে যায়, কেউ কারোর সমর্থন করার দরকার নাই, আমরা নিজেরাই নিজেদের বাঁচার জন্য শুধু আল্লাহকে পাওয়ার জন্য ছোট পথে চলার জন্য আমরা করে গেলে আসলে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসবে বেশি, আর যত বেশি আমরা খারাপ পথে ধরে দেশেরও ক্ষতি হবে, এই জন্য হুজুর বয়ান আপনারা যা পেয়েছেন হুজুর বয়ান করবেন, যে যে জায়গা কিছুক্ষণ আগে ঘোষণা দিয়েছে আমার সাহেব আপনারা যদি যান আশা করি আমরা খুশি হব, বিশেষ করে চিমুড়ি বাজারে মহেশ্বরী দালালি আমার কাছে আমি প্রতিষ্ঠা করেছি, আমরা অনেকের জানেন লোক করে যারা আছেন, তবে এই দালালি আমার কাছে থেকে তিন মাসে পবিত্র কোরআন শখ দিয়ে মাদার থেকে বহু ছাত্র পাক আমি করে দিয়েছি, তবে এই তালিকা হুজুর কিছু কিছু ছেলেকে পাক করাবেন, আবার দেখবেন আমি যে কেউ কাঁড়ব এরা আর কি আবার হয়ে যাবে তিরিশ তারিখ হুজুর যাদের পাক করায় ওদেরকে বাচ্চা ছেলে রাখা কাটে ওই মাদ্রাসা কেবে আমি এখানে আমি হতবাক করি হুজুর বাচ্চা কি হবে সেরা দিন এলে আমরা হতবাক হয়ে যাবো, ইনশাআল্লাহ ওই ধরনের বিশ্বাস থেকে বের হবে ওইখান থেকে আমরা চেষ্টা করি আমার এই লক্ষ্যগুলোর মধ্যে অন্তত একটা আমি বিশেষ করে প্রেশার সৃষ্টি করি যে লক্ষ্যগুলোর একটা শ্রেষ্ঠ মাত্রা সেখানে আমি ইতিমধ্যে আলোচনা করলে আপনারা খুশি হবেন আমাদের বাবা তাহেশ্বর সহ মহামহিন সহ আমাদের সংবাদদাতা আমি মসজিদের প্রতি মুস্তাহাবুল নবী সহ একটা বড় মাদ্রাসা উপরে করার জন্য আমাকে নির্দেশ করলেন, আমি বললাম ভাই আর কত করব বয়স তো কম হয় না প্রায় সত্তর হয়ে আর সম্ভব না অনেক জায়গায় লোকুর পৌরসভার জনগণের কর্মকাণ্ড করতে গিয়ে আমি অনেক জায়গায় অজ্ঞান হয়ে যাই, হুজুরের প্রোগ্রাম আমি ভুলে যাই, হুজুর কাছে আছে স্বীকার করছি, আর যখন আমি গরুনাথ করে বসেছি উঁচু কাছে গেলাম মনে হয় আমি আমার ডাক্তার নিশ্চিত করছে একতলা তো উঠতাম না, আমি দোতলা ভাই এখানে উজুরবাগ আমাদের অনুষ্ঠান করি হুজুর আসতে দেরি হলে আমি খাটের এক সাইডে কাটতে বললাম ঘুমাই গেলাম, হুজুর আসলো হুজুর যাওয়ার পথে আমি ঘুমুতে উঠতে পারিনি, শারীরিকভাবে এত বেশি দুর্বল হয়েছি, তারপরও সন্তোষের কথা অনুযায়ী ওই মাদ্রাসা করার জন্য রাত্রে বারোটা আমাকে ছেলেগুলো বলছে আপনার মাদ্রাসার প্রেসিডেন্টের সাথে, এবং আমি চাই লোকপুর হেডকোয়ার্টারে এই ধরনের বিরাট একটা মাদ্রাসা আলেম বানানোর জন্য তৈরি করতে আপনার এবং ওনার নির্দেশে ইনশাআল্লাহ আমার সেটা তো আশা করি সরকার থেকে কাজ হাত দেব, এবং দোয়া করেন মুসিদ্দের করতে খুব ভয় পেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে মসজিদে মসজিদ না করতে আমি দোয়া করছি এবং দোয়া করা করা শুনছি উনি যখন দোয়া করছে ইনশাল্লাহ আমার এই মসজিদ মসজিদ মাঠে ইনশাল্লাহ আমি সর্ব কাজে কাম করব, কিছুক্ষণ আগে সেই দুর্ঘটনাটা শুনেছেন আপনারা, আমি এখান থেকে বেরিয়ে দেখলাম কিছু ছেলে দোয়াদি করতেছেন আসলে পাথর পাচ্ছি কোনো ইয়ে না, সাধারণত মানুষের মুসলমানে বলেন আর হিন্দু বলেন সবাই যাচ্ছে ছেলেদের বাদ পেয়েছে এগুলো একটু ফুটে আসলে না এরা যে এখানে বড় একটা মসজিদ হচ্ছে এরা জানান তবে আস্তে আস্তে বেড়ে কম নিতে 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 কিছু পিচ্ছি জোগাড় হয়ে নেওয়া হয়েছিল এরা বলছে এইবার একটু আমি ডাইরেক্টের বাড়ি ঢুকলাম। আমার সন্দেহটা আগে এখান থেকে হয়েছিল, আমি এখান থেকে লোক পাঠালে ওখান থেকে পাঠালে আমি এখানে চলে গেলাম, কারণ কিছু পিছিয়ে আমার পিছিয়ে না, তারা আস্তে আস্তে নিতে নিতে আমাদের বাড়ির পিঠে নিয়ে গেছে। আমি খুব বদমাদের দরকার থেকে করলাম, খোলার পরে এলাকা সব কতবার গেলে আমাকে দেখে কান্দি দিয়েছে মাসায় সবাই হাসপাতালে এরকম ধরুন আমি চলে যাচ্ছিলাম। আসলে একটু ভুল হইতে পারে, আর আমাদের ভয় হওয়াটাও বিচিত্রের পিছনে, তার কারণ হল ওই যে হুজুরে বয় আমি কিছুক্ষণ আগে বলেছে না এদের ঠিক কি বলবো, এটা বুঝলো না আপনার না কি বুঝে চলবে এরকম আমাদের মতো কিছু কুমার এলো আসবে আমি বলবো এটা এখানে সুন্দরবাদ করার আমার দরকার নেই, আমরা কুমার ওয়ার্তায় করবো এটাই ভালো, আমরা আমাদের ওয়ার্তা এমনভাবে করবো যেটাতে মিলাক্ষরে ভাড়ায় কথিতা পরিধান করা যাবো, আমাদের ওয়াজ এমনভাবে করবো আপনার বাবাকে বাবদ দিয়েছি, আমি তো হুজুর এখানে মোনাজাত দিয়েছি টাকা দিয়ে এমনভাবে ছেলেদেরকে কোরআন শিক্ষা দিবে পবিত্র কোরআন কন্টাক্টে কত পয়সা এবং গুন্ডা কিছু লোক এখনো সারা বাংলাদেশে আছে, হুজুর তো তাদের বলেন আমি তো ডাইরি করি বলেছি, যাই হোক ডাইরি পাঠ করবেন এবং আমার মামা হয় ওনার যে কথাগুলো বলেছে এটা বুঝতে আপনাদের কারো কোনো অসুবিধা হয়েছে নাকি, ইনশাআল্লাহ ওনার কথা অনুযায়ী আমরা চলব এবং আমরা চেষ্টা করব ওনার কথাগুলো অক্ষর অক্ষরে পালন করতে, আপনাদের কষ্ট করে এখানে যে মাহফিল ভদ্রতার এখানে এসেছেন এই জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আজকের মতো এই সবার সমাপ্তি এখানে ঘোষণা করছি, আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনার দোয়া করবে দোয়ার পরে আপনার
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد تبارك وسلم، اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم اغفر لنا واجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة، اللهم عافنا عافتنا في الأمور كلها، وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة، اللهم إنا نسألك رضاك والجنة، ونعوذ بك من غضبك ومن النار، اللهم حبب إلينا الإيمان، وزينه في قلوبنا، وكرر إلينا الكفر والفسوق والعصيان، رب اغفر وارحم أنت خير الراحمين، ربنا أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه، اللهم إنا نسألك الصحة وليقة الأمانة، وحسن الخلق والرضا بالقدر، اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وفي أهلنا ومالنا، الله أعطي الشكر بمعقل، اللهم সব গুণা মাফ করে আল্লাহ আমাদের ছোট বড় নয়া পুরানা জানা ও জানা হর কিসমের গুণা হে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমাদের অন্তরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন, আল্লাহ আপনার মহব্বত মারেফত আমাদেরকে দান করেন, আল্লাহ অবিচল বিশ্বাস অবিচল ইমান আমাদেরকে নসিব করেন, আল্লাহ সমস্ত গুণা থেকে আমাদেরকে বাজবার হিম্মত তৌফিক দান করেন, আপনার আনুগত্য ধন্য জিন্দগি আপনি আমাদের নসিব ফরমান, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সুন্দর জীবনের নমুনা মডেল ফলো করেন আমাদেরকে তৌফিক দান করেন, বিধর্মীদের রাস্তা আল্লাহ সেগুলো থেকে ইহুদি খ্রিস্টানদের জীবনধারা থেকে দূরে থাকার এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্দর জীবনের আলোকে জীবনকে করা আপনি আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহ মেহরবান মালিক আমাদের দেশটাকে কবুল করেন, দেশের উপর বেশমার রহমত নাযিল করেন, আমাদের এই সুন্দর দেশে আল্লাহ এত আলিম ওলামা এত হাফেজে কোরআন, এত উলামায়ে দ্বীন, এত মুফতিয়ানে কেরাম, এত হুজ্জাজে কেরাম, বেশুমার বান্দারা আল্লাহ আপনার ঘরের জিয়ারতের জন্য পাগল হয়ে ছুটে যেতে থাকে, মক্কা শরীফ মদিনা শরীফ পৌঁছতে থাকে, আল্লাহ বেশুমার বান্দারা ইসলামকে সিলসিলে উঠে পড়ে, আল্লাহ আপনার জন্য কাঁদতে থাকে, আপনার মহব্বতে জ্বলতে থাকে, ছটফট করতে থাকে। আল্লাহ এত সুন্দর দেশ, হে মহান আল্লাহ আপনি নিজ দয়া আপনি আমাদেরকে দান করছেন, এই দেশটাকে ভালোবাসার তৌফিক দান করেন, এই দেশটার কদর করার তৌফিক দান করেন, আমাদের দেশকে আল্লাহ নিজ রহমত আপনি হেফাজত করেন, উত্তরোত্তরেতে উন্নতি অগ্রগতি সমৃদ্ধি আপনি নসিব করেন, তামাম ফিতনা ফাসাদ শৃঙ্খলে দেশ থেকে আপনি দূর করেন, ইসলামের উন্নতি অগ্রগতি আরো দান করেন। আল্লাহ যারা সমাজের পরিচালক দেশের শাসক তাদেরকে ইসলামের আরো বেশি খেদমত করার জন্য আপনি তৌফিক দান করেন, ইসলামের অকল্যাণ হয় অমঙ্গল হয় এবং রাস্তা থেকে ফিরে থাকার জন্য দূরে থাকার জন্য এবং বরং ইসলামের যে কোনো ক্ষতির ব্যাপারে অত্যন্ত প্রহরী ভূমিকা পালন করার জন্য সকলকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দেশের যা দরকার আসমানি ভান্ডার থেকে আপনি পূরণ করেন, আল্লাহ আমাদের দেশের রাস্তাঘাটগুলোকে আরো সুন্দর বানিয়ে দেন, আল্লাহ আমাদের বারবার শুনতেছি পত্রপত্রিকা দেখতেছি যে আমাদের গ্যাস ভান্ডার পুরে আসছে, আল্লাহ আমাদের খোঁজখবর নেয় আমাদের আমরা মনে করি পুরে যেতেছে, হে মহান আল্লাহ সীমাহীন দয়াওয়ালা আমাদের জমিনের অপরন্ত গ্যাস ভান্ডার আপনি নসিব ফরমায় দেন, আমাদের বিদ্যুতের যত ঘাটতি এবং কমতি আছে আল্লাহ আপনি নিজ দয়াতে সবকিছু আপনি পরিপূর্ণ করে দেন, সব সমস্যার আপনি সমাধান করে দেন, সব পরেশানি আপনি দূর করে দেন। আল্লাহ বিশ্বের যে কোনো প্রান্তে মুসলমানরা বদলু লাঞ্ছিত নির্যাতিত শত্রুদের দ্বারা মুসলমানদের ঘিরে দয়াবার আপনি উদ্ধার করেন, আপনি উদ্ধার করেন, আপনি উদ্ধার করেন, মুসলিম ভাই বোনদেরকে নারী শিশুদেরকে আপনি হেফাজত করেন, তাদেরকে সম্মানজনক জীবন দান করেন, শান্তিময় জীবন দান করেন। আল্লাহ বিশেষভাবে মক্কা মুকাররমা মদিনা মুনাব্বারাকে আপনি শত্রুদের সকল চক্রান্ত ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ মেহরবান মালিক মুসলমানদেরকে আপোষে মহব্বতের সাথে তৌফিক দান করেন। আরবি সাফি মালিক আমরা চার মজাবি বিশ্বের শ্রেষ্ঠ উলামাদের নজরে হক এবং সত্য এবং কোরআন সুন্নাহর সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা, বিশ্বের যেই প্রান্তে যেই মজাবি আছে চার মজাবের মধ্যে সব মজাবের অনুসারীদের এই মহান পূর্বসূরীদের এই ব্যাখ্যা সমৃদ্ধ এই মজাবের উপরে অটল অচল থাকার তৌফিক দান করেন। যে সকল ভাইয়েরা বিভিন্ন রকম ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে মুসলমানদেরকে বিভ্রান্তি স্বীকার করতেছেন তাদেরকে হেদায়ত দেন, বুঝ দেন, এই ভুল পথ পরিহার তৌফিক দান করেন। আল্লাহ আজকে এই লক্ষ্মীপুর এই সুন্দর মাহফিল আল্লাহ আপনার অসংখ্য বান্দারা আপনার মহব্বতে নিয়ে মহব্বতে এখানে একত্রিত হয়েছেন, দয়াবান এই মাহফিলকে আপনি কবুল করেন, যারা এই মাহফিলের উদ্যোক্তা এবং ব্যবস্থাপক আপনার মহব্বত যাদেরকে আপনার মহব্বত আপনার ভালোবাসা আপনার দয়া কামনা যাদেরকে এত সুন্দর কাজ করার তৌফিক পথে হাঁটার জন্য বাধ্য করছে, আল্লাহ তাদেরকে আরো উচ্চ মর্যাদা দেন, আরো উচ্চ সম্মান দেন, আরো বরকত ধন্য জীবন দেন, সুখী জীবন দান করেন, শান্তিময় জীবন দান করেন। আল্লাহ এত মুসলমান ভাইয়েরা এত রাত পর্যন্ত এখানে এইভাবে শান্তভাবে একত্রিত হয়ে আছে, আল্লাহ আপনি কাউকে ধারণ করেন না, কাউকে মাহরুম করেন না, এর মেহরবান আপনি কাউকে মাহরুম করেন না, আমাদের সকলকে মাফ করে দেয়, আমাদের সকলকে মাফ করে দেয়, আমাদের জন্য আল্লাহ জান্নাতের ফেসলা করেন, আমাদের জন্য আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দান করেন, আমাদের মা বাপকে মাফ করে দেন, আমাদের মুরব্বীদের মাফ করে দেন, আমাদের সকল আপনজন প্রিয়জনদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের জীবনটা এমন দোষে ভরা আপনি কোনো একটা দূর ধরতে হে আল্লাহ আমাদের জাহান্নাম ছাড়া কোন রাস্তা নেই, আর হে দয়াবান হে মেহরবান আপনি যদি নিজ গুণে আমাদের মাফ করে দেন, আল্লাহ আপনাকে বাধা দেওয়ার মতো তো কেউ নেই, আমরা আপনার দুয়ারে হাজির হয়েছি, দাঁড়াইছি, আপনি যদি দয়া করে গুনাগারদের কাজকে মাফ করে দেন আপনাকে কে বাধা দিবে? আল্লাহ, আর দুয়ার থেকে যদি আপনি আমাদের তাড়াই দেন, আর কোন খোদা আছে যার কাছে আমরা আশ্রয় গ্রহণ করব? আর কোন খোদা নাই, আর কোন মাহবুব নাই। আল্লাহ হে মহান, হে দয়াবান, হে মেহরবান, হে আমাদের একমাত্র মাহবুব, সব গুণা সব দোষ আপনার সামনে আমরা স্বীকার করি। আপনি আমাদের সব দোষ সব গুণা মাফ করে দেয়া আমাদের জন্য মহম্মতের দ্বার আপনি উন্মুক্ত করে দেন। হে প্যারা কারি, নষ্ট শৈতানের ঢোকা আমরা পড়ে যাই। মারা জালাতি নবী রহমতুল্লাহি বলছেন, এত বড় মানুষ তিনি যে দম্ব দম্পা অস্তায় দামে নবীন, দমে দমে মুহূর্তে মুহূর্তে হে আল্লাহ নতুন নতুন ফাঁদে পড়তে থাকি আমরা। দিনের ক্ষেত্রে লাখ আগে বাড়ার পরে আবার ভয়ঙ্কর আমাদের এক্সিডেন্ট ঘটে আল্লাহ, নষ্ট শয়তানের দ্বারা আমরা এইভাবে প্রতিস্ফলিত হয়ে যাই। মেয়ের হানি হর দমে মারা ও ভাল, আপনি এক এক হাত থেকে নিজ ধরে আমাদেরকে উদ্ধার করেন। সোয়ে দাম মীর বেমিয়াজ, আবার নতুন কোন ফাঁদে আমরা আটকে পড়ে যাই। সারাটা জীবন এই কঠিন অবস্থার মধ্যে আমাদের চলতে থাকে। হে মেহরবান, আমাদেরকে আমরা দেখছি, আমাদের শক্তি ক্ষমতার দাপট আমরা দেখছি, এখন আপনার মেহরবানির দাপট দেখার অপেক্ষা আছে। আমাদের যোগ্যতা ক্ষমতা আমাদের দেখা শেষ হয়ে গেছে, আমাদের বাবুর বল দেখা আমাদের শেষ হয়ে গেছে, এখন শুধু আপনার মেহরবানি দেখার অপেক্ষা আছে, আপনার ক্ষমা দেখার অপেক্ষা আছে। সব দয়াবানের স্পর্শে বড় দয়াবান, আপনার দয়ার দুয়ার আমাদের জন্য উন্মুক্ত করে দেন, আমাদেরকে মাফ করে দেন, আমাদের জন্য খাস রহমতের দুয়ার আপনি খুলে দেন। আপনার খাস বন্ধা মকবুল বন্ধা প্রিয় বান্ধাদের কাতারে দয়াবান আপনি নিজ গুলি আমাদেরকে সামিল করেন। কত চোর ডাকাত গুন্ডা, কত ডাকাতের সর্দার পর্যন্ত, বিখ্যাত মজবুত পর্যন্ত আল্লাহ আপনি তওবা করে তাদেরকে শ্রেষ্ঠ উলিদের আসনে আসীন করে দিয়েছেন। আল্লাহ সেই মেহরবানি আপনি আমাদের সকল প্রতি নাজির করেন এবং আমাদের সকলকে মাফ করে আমাদেরকে, আমাদের ঘরওয়ালাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের পরবর্তী জেনারেশনকে আল্লাহ আপনার প্রিয় বন্ধা এবং প্রেমিকদের কাতায় আপনি স্থান দান করেন, জিন্দগি আপনার বন্ধুদের জন্য উৎসর্গ করার তৌফিক দান করেন। আল্লাহ মেহরবান মালিক, জিন্দা আসিল তুমি আপনার বানায় জিন্দা রাখেন, যখন দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় আসে, শেষ নিঃশ্বাস থেকে সময় আসে, আল্লাহ কালেমা মুখ থেকে জারি করে দিয়া অন্তরটা আপনার বিশ্বাসের দ্বারা ধন্য করে দিয়া আল্লাহ আপনার সন্তুষ্টির ছায়াতে আমাদেরকে আপনার দরবারে ডেকে নিয়ে যায়। আল্লাহ মেহরবান মালিক, ফিজিক্যাল যায় দামতে তদমুখে নিচে এই দিল কি হাসরত এই আরজু হ্যায়, আপনার সন্তুষ্টির দৃষ্টির সামনে যেন আমরা বিশ্বাস ত্যাগ করতে পারি, সেই তৌফিক রাখবে আমাদের সকলকে রিসিভ করে, সকলের মুশকিল আসান করেন, সব পরিশ্রানি থেকে নাজাত দান করেন, সব কলা মুসিবত থেকে নাজাত দান করেন, শত্রুদের থেকে হিংসুকদের থেকে হেফাজত করেন, যে কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন, সকলের জানে মানে ইজ্জতে আবৃতে বরকত দান করেন, রোজগারে বরকত দান করেন, সকলের ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন। আল্লাহ আপোষে হিংসা বৃদ্ধির দূরত্ব আপনি দূর করেন, আপোষে মহব্বত করার তৌফিক দান করেন, বড়দেরকে সম্মান করার তৌফিক দান করেন, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করেন, মা বাপকে আদর এবং সম্মান করার তৌফিক দান করেন, সমাজের গণ্যমান্যদেরকে গণ্যমান্য হিসাবে জানার এবং তাদের প্রতি সম্মান প্রদর্শনে আমাদের তৌফিক দান করেন, এবং বিশৃঙ্খলা এবং পেশানি হে মহান আপনি দূর করে দেন। আল্লাহ যার যে কোনো জরুরত আছে আসমানি ভান্ডার থেকে পুরা করেন, ঋণগ্রস্ত রোগ দিনাদার আপনি ব্যবস্থা করে দেন, এই শহরের বন্দরের উপর আপনি বেশ সুমার রহমত নাজিল করেন। আল্লাহ মেহরবান মালিক, সারা জাহানের মুসলমানদের উপর বিশ্বমার রহমত নাযিল করেন, যারা বিভিন্ন রকমের রোগ ব্যাধিতে আক্রান্ত অথবা জিন ইনসানের জাদুতে আক্রান্ত। আল্লাহ হে কাদের মুত্র হে মেহরবান হে তাহার, আপনার তাহারি কুদরতের দ্বারা, আপনার কুদরতের মুখ লাগার দ্বারা সব বিমারি থেকে আমাদের সকলকে, আমাদের প্রিয় জনদেরকে পূর্ণ সেবা অনুসীব করেন। সব সেহের জাদুকে আপনি তসনস করে দিয়া আমাদের সকলকে, আমাদের আপন জনদেরকে সেহের জাদুক থেকে সম্পূর্ণ মুক্ত এবং পূর্ণাঙ্গ সুস্থ করে দেন। আয় আল্লাহ সুস্থ জীবন, সুন্দর জীবন আপনি আমাদের নসিব করেন। আয় আল্লাহ আমাদের তমাম নালাইকে মাফ করে দিয়া আমাদের তমাম দোয়া জাত মিনতি রহমতুল আলমিন সৈয়দ মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন, কবুল করেন, জরুর জরুর কবুল করেন মাওলা। হে প্রিয় করিম, জরুর জরুর কবুল করেন, অবশ্য অবশ্যই কবুল করেন। হে মাওলা, হে করিম, হে দয়ামান, হাজির দয়াতে অবশ্যই কবুল করেন, অবশ্যই কবুল করেন। রব্বানা 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 তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমাদের ব্যবসাবাদী ঘোষণা করছেন যে এই শহরে অনেক বড় একটা দিনী প্রতিষ্ঠান কায়েম করা হচ্ছে। প্রতিষ্ঠানকে কবুল করেন। এই শহরের এই অঞ্চলের সমস্ত মুসলমান ভাইদেরকে ব্যাপকভাবে প্রতিষ্ঠানের সহযোগিতা আগে আসার তৌফিক দান করেন। দ্রুততম এই প্রতিষ্ঠান পূর্ণভাবে, সুন্দরভাবে, পূর্ণাঙ্গভাবে আত্মপ্রকাশ করতে পারে সেই ব্যবস্থা আপনি করে দেন। আপনি কবুল করেন, কবুল করেন। রব্বানা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল কারীম।
ترجمان اکابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ میر بانگلہ اردو پرتیٹی بیان بشیر جیکنو پرانتو تھے کے نیومیت نیز نیز موبائلر ہواٹس ایپ اے پاور جنو جگازب کرن ای نمبر 01715818970 مفتی شہید السلام قاسمی لائیو بیان شنار لنک mixlr.com/khanka-bd mixlr.com/khanka-bd অথবা www.khankabd.com। বয়ানের গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপ থেকে ভয়েস মেসেজে উল্লেখ করুন নিজের নাম ঠিকানা এবং শুধু বাংলা বয়ানই পেতে চান না বাংলা উর্দু উভয়টাই। গ্রুপে অ্যাড করে নেওয়ার পর আপনার মোবাইলে যাওয়া মেসেজে নট স্প্যামে টাচ করুন, রিপোর্ট স্প্যামে নয়। গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না, লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হযরত ওয়ালা দামত বারাকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সেই নাম্বারে, তারপর সেন্ড এ টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে।